exclusively on FusionBD.com.
হ্যালো ডিয়ার লিসনার্স, আপনি টিউন করে আছেন ঢাকা এফএম 90.4 এবং চারিদিকে উৎসব উৎসব পরিবেশ, তাই না? সামনের সপ্তাহে কিন্তু পয়লা বৈশাখ চলে আসছে, আশা করছি সবাই অনেক আনন্দে আছেন এবং এই আনন্দঘন মুহূর্তে আপনাকে আরো বেশি আনন্দ দিতে চলে এসেছি ইমা ভালোবাসার বাংলাদেশ নিয়ে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, ভালো তো থাকবেনই কারণ পয়লা বৈশাখ। আর যেহেতু খেলা চলছে, এখন স্কোরটা আমি জানি না যে খেলা শেষ হয়ে গিয়েছে কিনা, আপডেট কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আপনি কিন্তু আমাদের সঙ্গে অবশ্যই ফেসবুকে কানেক্টেড হবেন। ফেসবুকে কানেক্টেড হবার জন্য আপনাকে যা করতে হবে তা হচ্ছে ফেসবুকে আমাদের যে ফ্যান পেজটি রয়েছে, ইয়েস বন্ধু, ফেসবুকে আমাদের যে ফ্যান পেজ রয়েছে সেখানে আপনাকে অবশ্যই ভিজিট করতে হবে। তার জন্য আপনাকে যে ছোট কাজটি করতে হবে তা হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টের সার্চ বারে গিয়ে লিখতে হবে ঢাকা স্পেস এফএম স্পেস 90.4, লিখলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমাদের সেই ফ্যান পেজটি এবং যেখানে লাইকিং এর পরিমাণটি হচ্ছে 2,93,000 প্লাস। এই পেজটিতে ভিজিট করলে কিন্তু পেয়ে যাবেন আজকের ভালোবাসা বাংলাদেশ অতিথি বন্ধু সম্পর্কে আপডেট, আর কিছুক্ষণের মধ্যে আমরা পোস্টে দিয়ে দিব। তো বন্ধু অবশ্যই কিন্তু ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড থাকবেন এবং আমি তো আছি আপনাদের সঙ্গে সব সময় সব রকম কথাবার্তা নিয়ে। আপনাদের প্রোগ্রাম সম্পর্কে যদি কোনো কিছু বলার থাকে আমাকে নিয়ে অথবা গেস্টকে নিয়ে তো অবশ্যই বলবেন, সবকিছু মিলিয়ে সবকিছু কিন্তু আপনি আমাকে জানাতে পারেন। আর এই মুহূর্তে আপনাকে জানিয়ে দিচ্ছি ঢাকার মিরপুর এবং সিলেটের এপ্রিল মাসে যারা নতুন সংযোগ নিবে তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে মিরপুর থেকে তিনজন, সিলেট থেকে তিনজনকে আম্বার আইটির পক্ষ থেকে মে মাসে ঢাকা এফএম এর ভালোবাসার বাংলাদেশের প্রোগ্রামে আমন্ত্রণ করে পুরস্কৃত করা হবে। তো বন্ধু অবশ্যই কিন্তু আম্বার আইটি নিতে একদমই ভুলবেন এবং কন্ট্যাক্ট নাম্বারটি হচ্ছে 0961133377। আবারও বলছি 0961133377। সঙ্গেই থাকুন বন্ধু, বৃষ্টির অপেক্ষা করছি, জানি না বৃষ্টি হবে কিনা, তারপর অপেক্ষা করতে তো দোষ নেই। আর এই মুহূর্তে চলে যাচ্ছি গানে, সঙ্গেই থাকুন। আছেন ঢাকা FM 90.4 আর এখন যাচ্ছি টুইং ব্রেকে।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং।
গেমিং এর শখ কম বেশি আমাদের সবারই আছে। আমি তো ক্ল্যাশ অফ ক্ল্যানের অনেক ট্রাই করতে হবে। আহ, অনেক ফেসবুকিং হলো, এখন গেমস খেলে একটু রিফ্রেশ হওয়া যায়। ফ্রেন্ডস, আসলেও ফেসবুক আর গেমস এই দুটো জিনিস না থাকলে লাইফটা খুব ডাল হতো, তাই না? আর আপনার লাইফটা যেন একটুও থেমে না থাকে সেই চিন্তা তো রবিরই আছে। আর তাই এখন রবিতে ফেসবুক এবং ক্ল্যাশ অফ ক্ল্যান পেতে পারেন একেবারেই ফ্রি। কিভাবে জানেন? রবিতে 89 টাকা রিচার্জে পাচ্ছেন পুরো 1 GB ইন্টারনেট, আর তার সাথে থাকছে ফ্রি ফেসবুক আর ক্ল্যাশ অফ ক্ল্যান। আমি তো আজই রিচার্জ করছি, তাই আজ থেকে ঘুমায় যেখানে সেখানে আমার গেমিং চলবে। আপনিও আজই রিচার্জ করুন। বিস্তারিত জানতে ভিজিট করুন robi.com.pd।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে।
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে। ভালোবাসার বাংলাদেশ, বন্ধু শুনছেন ভালোবাসার বাংলাদেশ, ইমা রয়েছে আপনার সঙ্গে। এবং এই মুহূর্তে যে যেখান থেকে শুনছেন তাদেরকে একটি নিউজ জানিয়ে দিচ্ছি বন্ধু। আম্বার আইটিজি ঢাকার মিরপুর এবং সিলেটের এপ্রিল মাসে যারা নতুন সংযোগ নিবে তাদের মধ্যে লটারির মাধ্যমে মিরপুর থেকে 3 জন এবং সিলেট থেকে 3 জনকে আম্বার আইটির পক্ষ থেকে মে মাসে ঢাকা FM এর ভালোবাসার বাংলাদেশ প্রোগ্রামে আমন্ত্রণ করে পুরস্কৃত করা হবে। বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন 0961133377। আবারও বলছি 0961133377। আর বন্ধুরা যে যেখানে আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি ফেসবুক আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন, আপনিও কিন্তু কানেক্টেড হতে পারেন। বন্ধু কানেক্টেড হওয়ার নিয়মটি জানিয়ে দিচ্ছি, আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে টাইপ করবেন ঢাকা স্পেস FM স্পেস 90.4, দেখলে কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের ফ্যান পেজ, যেখানে লাইকিং এর পরিমাণটি হচ্ছে 2,93,000 প্লাস। এই লাইকিং এর পরিমাণটি দেখে কিন্তু আপনি সেখানে ক্লিক করবেন এবং আপনার মনে যত কথা আছে যে পোস্টে আমরা দিয়েছি সেই পোস্টে কিন্তু আপনি অবশ্যই ভিজিট করে বিস্তারিত সবকিছু আপনি লিখে ফেলতে পারবেন বন্ধু। আর দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে জিনিয়া, রয়েছে আমাদের সঙ্গে জিঞ্জিরা থেকে, রয়েছে আমাদের সঙ্গে সীমা, রয়েছে আমাদের সঙ্গে মিরপুর থেকে, আর রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে কমেন্ট করেছেন আশরাফুদ্দিন, আমাদেরকে লিখেছেন তার অনেক ভালো লাগছে। আর বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকে আমরা ভালোবাসার বাংলাদেশে যার জীবনের গল্প শুনবো তার নাম হচ্ছে সিনথিয়া। সিনথিয়ার ভালোবাসার গল্প আমরা আজকে শুনবো। তো বন্ধু আপনাকে শুনতে হলে অবশ্যই কিন্তু আমাদের সঙ্গেই থাকতে হবে। সিনথিয়ার জীবনের গল্প, সে কি বলতে চাচ্ছে সবকিছু আমরা বিস্তারিত কিন্তু তার কাছ থেকে জানতে পারবো, তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে আমাদের সঙ্গেই থাকতে হবে। আর বন্ধু ফেসবুকে যেহেতু কানেক্টেড হয়েছেন, ফেসবুকে রয়েছেন কমেন্ট করছেন, আপনি কিন্তু শেয়ার করতে একদমই বলবেন না। ইয়েস বন্ধু, কারণ লাইক কমেন্ট শেয়ার আপনাকে করতে হবে, শেয়ার করলে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন সেই সুবর্ণ সুযোগটি, যে সুযোগের মাধ্যমে কিন্তু আপনি কথা বলতে পারবেন পরবর্তী সপ্তাহে গুরু এতে স্বামীর সঙ্গে কথা বলার সুযোগ। সো বন্ধু অবশ্যই কিন্তু ফেসবুকে লাইক কমেন্ট দিয়ে কানেক্টেড থাকবেন। আর এই মুহূর্তে চলে যাচ্ছে ছোট্ট একটি বিরতিতে, সঙ্গেই থাকুন।
লম পিচকারী জো তুনে মুঝে মারি তো বোলে রে জমানা খারাপ হো গই মেরে অঙ্গ রাজা জো তেরা রঙ লাগা তো সিধি সাধি ছোরি শরাব হো গই
ইতনা মজা
ঢাকা এফএম 90.4 আর এখন যাচ্ছি টুইং ব্রেকে
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টুইং ব্রিং স্বাদে
গেমিং এর শখ কম বেশি আমাদের সবারই আছে আমি তো ক্ল্যাশ অফ ক্ল্যান এর অনেক বড় ফ্যান আমার বাসার মানুষজন তো আমার উপর সব সময় খেপে থাকে কেন আমি সারাদিন এই গেমিং নিয়ে পড়ে থাকি তার উপর এখন রবি যে অফার দিচ্ছে আমি তো ভয়েই আছি আমার বাসার মানুষজন আমাকে মেরেই না ফেলে কারণ এখন রবিতে ফেসবুক আর ক্ল্যাশ অফ ক্ল্যান পেতে পারেন একেবারে ফ্রি কিভাবে জানেন রবিতে 89 টাকা রিচার্জে পাচ্ছেন পুরো 1 GB ইন্টারনেট আর তার সাথে থাকছে ফ্রি ফেসবুক আর ক্ল্যাশ অফ ক্ল্যান আমি তো আজই রিচার্জ করছি তাই আজ থেকে ধুমায় যেখানে সেখানে গেমিং চলবে আপনিও আজই রিচার্জ করুন বিস্তারিত জানতে ভিজিট করুন robi.com.pd
আমরা 4 থেকে 8 বছর বয়সী বাচ্চাদের জিজ্ঞেস করেছিলাম 20 বছর পর ওরা কি হতে চায়
এমন একটা বাবল গাম বানাবো ফুলাবো আর আকাশ উড়ে যাবে
20 বছর পরে অনেক কিছু পুলিশ ক্রিকেটার অফিসার আর কি তুমি জানি না
এমন কিছু অদ্ভুত ভাবনা ইন্সপায়ার করেছিল 20 বছর আগে জার্নিটা শুরু করতে এখন নতুন ভাবনাগুলো নিয়ে এগিয়ে যাচ্ছি পরের বিষয়ের জন্য চলো বহুদূর ড্রাগন ফোন
সুখের ঠিকানা আছে জানা ভালোবাসতে তাই নাই মানা আমার ভরসা সে যে রাজা উপর রাজার মতো ভালোবাসি বারবার আমার সুখে আছে হরদম গোলাপের সুগন্ধে রাজা সুপার কন্ডম গোলাপের
এফএমসির রাজা সুপার কন্ডম এখন আরো উন্নত মন মাতানো গোলাপের সুগন্ধ নিয়ে আপনার হাতের কাছে গোলাপের সুগন্ধে মেতে উঠুন ভালোবাসার নতুন আনন্দে রাজা সুপার কন্ডমের সাথে USAID আর্থিক সহযোগিতায় এসএমসি কর্তৃক প্রচারিত
গোলাপের সুগন্ধে রাজা সুপার কন্ডম
আমরা 4 থেকে 8 বছর বয়সী বাচ্চাদের জিজ্ঞেস করেছিলাম 20 বছর পর ওরা কি হতে চায়
স্পাইডারম্যান যারা বসে থাকতে ভালো লাগে না অনেক গেম বানাবো আর খেলবো
এমন কিছু অদ্ভুত ভাবনা ইন্সপায়ার করেছিল 20 বছর আগে জার্নিটা শুরু করতে এখন নতুন ভাবনাগুলো নিয়ে এগিয়ে যাচ্ছি পরের বিষয়ের জন্য চলো বহুদূর ড্রাগন ফোন
ঐতিহ্যের খান প্রতিযোগিতায় অংশ নিন আর হয়ে যান সেরা রাঁধুনি সেরা 3টি রেসিপি পাবে আকর্ষণীয় পুরস্কার আপনার রেসিপি পাঠান প্রাণ ডেইরি ফেসবুক পেজে বিস্তারিত পত্রিকায়
সুখের ঠিকানা আছে জানা ভালোবাসতে তাই নাই মানা আমার ভরসা সে যে রাজা উপর রাজার মতো ভালোবাসি বারবার আমার সুখে আছে হরদম গোলাপের সুগন্ধে রাজা সুপার কন্ডম
এফএমসির রাজা সুপার কন্ডম এখন আরো উন্নত মন মাতানো গোলাপের সুগন্ধ নিয়ে আপনার হাতের কাছে গোলাপের সুগন্ধে মেতে উঠুন ভালোবাসার নতুন আনন্দে রাজা সুপার কন্ডমের সাথে USAID আর্থিক সহযোগিতায় এসএমসি কর্তৃক প্রচারিত
গোলাপের সুগন্ধে রাজা সুপার কন্ডম
আমরা 4 থেকে 8 বছর বয়সী বাচ্চাদের জিজ্ঞেস করেছিলাম 20 বছর পর ওরা কি হতে চায়
একটা জামা বানাবো জামাতে এসি ফিট করা থাকবে সব ছাদ জোড়া দিয়ে বিশাল একটা মাঠ বানাবো অলিম্পিকে রেকর্ড করব
এমন কিছু অদ্ভুত ভাবনা ইন্সপায়ার করেছিল 20 বছর আগে জার্নিটা শুরু করতে এখন নতুন ভাবনাগুলো নিয়ে এগিয়ে যাচ্ছি পরের বিষয়ের জন্য চলো বহুদূর ড্রাগন ফোন
আজকে 2 ফ্রেন্ড আর 1 বড় ভাইয়ের বার্থডে ওকে বাইরে আজকে ওয়েদার ভালো আচ্ছা নতুন একটা রেস্টুরেন্ট এসেছে ট্রাই করতে হবে আহ অনেক ফেসবুকিং হলো এখন গেমস খেলে একটু রিফ্রেশ হওয়া যাক ফ্রেন্ডস আসলেও ফেসবুক আর গেমস এই দুটো জিনিস না থাকলে লাইফটা খুব ডাল হতো তাই না আর আপনার লাইফটা যেন একটুও থেমে না থাকে সেই চিন্তা তো রবিরই আছে আর তাই এখন রবিতে ফেসবুক এবং ক্ল্যাশ অফ ক্ল্যান পেতে পারেন একেবারেই ফ্রি কিভাবে জানেন রবিতে 89 টাকা রিচার্জে পাচ্ছেন পুরো 1 GB ইন্টারনেট আর
তার সাথে থাকছে ফ্রি ফেসবুক আর ক্ল্যাশ অফ ক্ল্যান। আমি তো আজই রিচার্জ করছি, তাই আজ থেকেই ঘুমায় যেখানে সেখানে আমার গেমিং চলবে। আপনিও আজই রিচার্জ করুন, বিস্তারিত জানতে ভিজিট করুন rovi.com.pd।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টুইং ব্রিং স্বাদে
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে। ভালোবাসার বাংলাদেশ
ফিরে আসলাম ব্রেক থেকে। আশা করছি সবাই আমাদের সঙ্গে রয়েছেন, যারা শুনছেন অবশ্যই কিন্তু ফেসবুকে কানেক্টেড হবেন। বন্ধু, ফেসবুকে আমাদের যে ওয়েবসাইটটি রয়েছে এবং শর্টকাট ওয়েটি আপনাকে জানিয়ে দিচ্ছে, এত কিছু কষ্ট না করে শর্টকাট ওয়ে হচ্ছে আপনার যে ফেসবুক অ্যাকাউন্টে আছে সেটি সার্চ বারে যাবেন, সার্চ বারে গিয়ে টাইপ করবেন ঢাকা স্পেস FM স্পেস 90.4 লিখলে কিন্তু পেয়ে যাচ্ছেন অনেকগুলো পেজ। তবে সেইখান থেকে আমাদের রিয়েল ফ্যান পেজটি চেনার জন্য আপনাকে যেটি দেখতে হবে যে পেজের লাইকিং এর পরিমাণটি হচ্ছে 2,93,000 প্লাস, সেই পেজটি আমাদের রিয়েল ফ্যান পেজ। সেই পেজটি ভিজিট করলে আপনি পেয়ে যাচ্ছেন আমাদের আজকের ভালোবাসার বাংলাদেশ অতিথি বন্ধুকে। জি, আমাদের আজকের ভালোবাসা বাংলাদেশের অতিথি বন্ধু সিনথিয়া। আজকে আমরা শুনবো তার জীবনের গল্প। তার জীবনের গল্প শুনতে হলে কিন্তু আমাদের সঙ্গেই থাকতে হবে বন্ধু, এবং আমাদের প্রোগ্রাম নিয়ে গেস্ট নিয়ে যে কোনো মতামত আপনি কিন্তু আমাদেরকে ফেসবুকে জানাতে পারেন। আপনার কমেন্টগুলো অবশ্যই আশা করছি পড়ে দিতে পারবো। এই মুহূর্তে ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন ইম্পসিবল লাইফ। বাহ, কি সুন্দর নাম, তাই না? আপনার আসল নামটি লিখলে অনেক বেশি খুশি হব বন্ধু। আর আমাদের সঙ্গে এই মুহূর্তে কানেক্টেড হয়েছেন, শেয়ার করেছেন, শেয়ার কিন্তু করতে অবশ্যই আপনি ভুলবেন না, কারণ যারা শেয়ার করছেন তারা কিন্তু পেয়ে যাচ্ছেন একটি অবিশ্বাস্য অফার। ইয়েস, নেক্সট উইকে আমাদের গুরুতে স্বামীর সঙ্গে আপনি কথা বলতে পারছেন। আপনার মনে যদি অনেক বেশি কথা জমে থাকে, এখনই কিন্তু আরো শর্টকাট ওয়েতে আপনি সেগুলো লিখে ফেলুন, কারণ নেক্সট উইকে কিন্তু আপনি সে সুযোগটি পেয়ে যেতে পারেন। আর সবাই অপেক্ষা করছে কখন আমাদের গুরুতে স্বাম চলে আসবে, অবশ্যই আসবে, কিছুটা তো অপেক্ষা করতে হবে। আর এই মুহূর্তে আপনাকে জানিয়ে দিচ্ছি আমার আইটির জন্য একটি নিউজ আপনাদের জন্য রয়েছে বন্ধু। ঢাকার মিরপুর এবং সিলেটের এপ্রিল মাসে যারা নতুন সংযোগ নিবে তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে মিরপুর থেকে তিনজন, সিলেট থেকে তিনজনকে আম্বার আইটির পক্ষ থেকে মে মাসে ঢাকা FM এর ভালোবাসার বাংলাদেশ প্রোগ্রামে আমন্ত্রণ করে পুরস্কৃত করা হবে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 0961133377। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে ফেসবুকে আছেন ওমর ফারুক চৌধুরী। কেমন আছি জানতে চেয়েছেন, সবসময় ভালো থাকি বন্ধু। তিনি লালমনিহার থেকে আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন, অনেক বেশি ভালো লাগছে আপনি এত দূর থেকে আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন বন্ধু। সবসময় ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড থাকবেন। আরো দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ওয়াসিম আহমেদ বাশির, রয়েছেন পাখি, রয়েছেন আমাদের সঙ্গে আপু, তোমার সাথেই আছে, অনেক ধন্যবাদ বন্ধু, সবসময় সাথেই থাকবেন। ফয়সাল আহমেদ রয়েছে, আমিনুল ইসলাম রয়েছেন আমাদের সঙ্গে, নামুল শিকদার রয়েছেন, শাকিল আহমেদ মানিকগঞ্জ থেকে শুনছে, অনেক ধন্যবাদ বন্ধু। ফিরোজ খান রয়েছেন আমাদের সঙ্গে, কমেন্ট করছেন, আপনিও কিন্তু বন্ধু কমেন্ট করতে পারেন। আবারও বলছি ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড হবার নিয়মটি, ফেসবুক অ্যাকাউন্টের সার্চ বারে গিয়ে টাইপ করবেন ঢাকা স্পেস FM স্পেস 90.4 লিখে কিন্তু পেয়ে যাবেন অনেকগুলো পেজ। সেখান থেকে যে পেজের লাইকিং এর পরিমাণটি 2,93,000 প্লাস, সেই পেজটি আমাদের রিয়েল ফ্যান পেজ, এবং সেই পেজটিতে ভিজিট করলে কিন্তু পেয়ে যাবেন আমাদের আজকের পোস্টটি। সো বন্ধু, একদমই দেরি করা যাবে না, অবশ্যই কিন্তু ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড থাকতে হবে। আর সবাই যেহেতু অপেক্ষা করছে কখন আমাদের গুরুহিত শ্যামা আমাদের সঙ্গে কানেক্টেড হবে, তাই আর অপেক্ষা নাই করাই এই মুহূর্তে ওয়েলকাম করছি গুরুহিত শ্যামকে।
চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো সবুজ দেশটারে বুকে বেঁধে রাখি, চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কষ্টে আহাজারি করি, চলো প্রিয়তমার চোখে রাখি চোখ, কানে কানে বলি যা আমি তোমাকে অনেক ভালোবাসি, প্রাণের চাইতে প্রিয় মা তুমি, প্রিয় এই মাতৃভূমি, চলো মাকে ভালোবেসে আরেক দফায় মরি। আচ্ছা, কে ডাকে এত রাতে, ভালোবাসার ফেরিওয়ালা নাকি? চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। এটি সত্যিই আমাদের জন্য অনেক বেশি ভালো লাগার যে ভালোবাসার চমৎকার সংস্কৃতি বিভিন্নভাবে আমরা তৈরি হতে দেখছি, যে যেখান থেকে আমাদের আজকের অনুষ্ঠানের সাথে যুক্ত আছেন, ভালোবাসার বাংলাদেশের এই কমিউনিটির সাথে যুক্ত আছেন, ঢাকা FM 90.4 এর নেটওয়ার্ক যে অবধি পৌঁছে যাচ্ছে, যারাই শুনতে পারছেন আমাদেরকে, তাদের সকলের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক প্রার্থনা, অনেক অনেক ভালোবাসা। এবং আমাদের আজকের আয়োজন আজকের অতিথিকে সাথে নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। বিভিন্নভাবে আপনাদের ভালোবাসা আমাদের কাছে পৌঁছিয়েছেন, তার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা। ইন রিটার্ন আমি এতে শ্যাম, আমার হয়তো এটি শুধু বলার আছে, ভালো লাগে এই ভালোবাসা, ভালো লাগে এই আবেগ খনন মুক্ততা, চারপাশ দেখি আর ভাবি জন্মান্তরের কোন মায়ায় আমি মজেছি, মগজে তো নয় বন্ধু, আমি যে তোমাদের মনে থাকতে এসেছি। আমি যে কথাগুলো ছন্দের আবহে আপনাদের কাছে বলবার পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম, আমি অন্তর অন্তঃস্থল থেকে প্রত্যেকটি বর্ণ এবং শব্দগুলোকে আমি ধারণ করি। যখন আপনারা ভালোবাসার বাংলাদেশের প্রতি হাত বাড়িয়ে দেন, যখন আপনারা দূর থেকে আমাদেরকে ভালোবাসার আস্বাদন আমাদের কাছে পৌঁছে দেন, যখন ঢাকা FM 90.4 এর নেটওয়ার্ক দেশ এবং দেশের বাইরে আপনাদের কাছে গিয়ে আছড়ে পড়ে, প্রতি উত্তরে আপনাদের ভালোবাসা যখন আমাদের কাছ পর্যন্ত পৌঁছে যায়, বারংবার এই কথাগুলো আমাদের মনের মধ্যে ঘুরতে থাকে, ভালো লাগে, সত্যি ভালো লাগে এই ভালোবাসা, ভালো লাগে আবেগ খনন মুক্ততা, চারপাশ দেখি আর ভাবি জন্মান্তরের এই কোন মায়ায় আমি মজেছি, মগজে তো নয় বন্ধু, আমি যে তোমাদের মনে থাকতে এসেছি। এই লোভ, এই চাওয়া, এই আকাঙ্ক্ষা তীব্র থেকে তীব্রতর হবে। আপনারা আমার মধ্যে তৃষ্ণতা পয়দা করেছেন, যাতে করে আরো বেশি ভালোবাসা আপনাদের কাছে আমি পাই, আমি আপনাদেরকে এভাবেই সমুদ্রের মতো ডাক দিব, আপনারা আমাকে জলোচ্ছ্বাসের মতো সাড়া দিবেন, এই ভালোবাসার কেমিস্ট্রি চলতে থাকুক অবিরত।
সবসময় যেন এই কথাগুলি শুনতে পাই সেই প্রার্থনাই করি। আর বন্ধু, বারবার করে কিন্তু বলি, অবশ্যই ফেসবুকে কানেক্টেড হবেন, ফেসবুকে আমাদের যে ফ্যান পেজটি রয়েছে ঢাকা স্পেস FM স্পেস 90.4, আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ করে গিয়ে লিখবেন, লিখলে কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের সেই ফ্যান পেজটি, যে পেজে লাইকিং এর পরিমাণটি হচ্ছে 2,93,000 প্লাস। সেই পেজটি কিন্তু আমাদের রিয়েল ফ্যান পেজ বন্ধু, সেই পেজে কানেক্টেড হবেন এবং যত বেশি আপনি লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন, তার মধ্যে থেকে যে বেশি শেয়ার করবেন সেই চান্সেসটি কিন্তু বেড়ে যাচ্ছে যে আপনি নেক্সট উইকে আমাদের কুরেতে স্বামীর সঙ্গে কথা বলতে পারবেন। সো বন্ধু, দেরি না করে এখনই কিন্তু কমেন্ট করতে হবে আপনাকে, শেয়ার করতে হবে, সো একদমই ভুল করা।
Listeners coming to your Dhaka FM, all over the world, just drop the floor.
बाद में न कहना कुछ भी, पहले ही दे तू वार्निंग, पार्टी चलेगी टिल सिक्स इन द मॉर्निंग, जी भर के ना चले वे भी नाच नाच के तोड़ दे सैंडल, आंटी पुलिस बुला लेगी तो यार तेरा कर लेगा हैंडल,
पार्टी करनी है, हम पार्टी करेंगे, किसी के भी पापा से नहीं करेंगे, है दम।
मस्ती है माहौल में, चाय कुमारी है, सारे थके बैठ गए पर अपनी पार्टी जारी है। मस्ती है माहौल में, चाय कुमारी है, सारे थके बैठ गए पर अपनी पार्टी जारी है। अरे पंगा तो कोई शुरू करे, अपनी भी गरारी है, जुमी चुकी नोक पर रखी दुनिया सारी है।
अभी तो पार्टी शुरू ही है। The world last time. The last one.
अरे अभी तो पार्टी शुरू हुई है।
উদযাপনের এই মুহূর্ত খুব কম পাবে বাংলাদেশ। বাংলাদেশে খুব কম এসেছে এরকম দিন। অদূর ভবিষ্যতে যে মানুষটির হাত ধরে এরকম সেলিব্রেশনের মুহূর্ত আসতে পারে এদেশে, সে পথ আবার বন্ধ না হয়ে যায়। 6 ফিট 3 ইঞ্চি উচ্চতার একজন মানুষ অনেক বড় করে আকাশের সমান বড় হয়ে এই দেশটার নেতৃত্ব দিয়ে চলেছে। বহুকাল বাদে আমার তো মনে হয় জ্ঞান হওয়ার পর থেকে দল মত নির্বিশেষে সমস্ত মানুষকে একজোট হয়ে একজন মানুষের পেছনে আসতে দেখেছি, একজোট হয়ে একজন মানুষকে ভালোবাসতে দেখেছি। নির্দিষ্ট একটা ঘরানায় অলরাউন্ডার হিসেবে নিজেকে আবির্ভাব ঘটিয়েছে। ব্যাক 1983 5th October, জন্ম নয় ঘন জন্ম। খুব অল্প সময়ের ব্যবধানে চমৎকারভাবে নিজেকে দারুণ গতিতে এগিয়ে নিয়ে চলেছে। মাত্র 33 বছর বয়সে নিজেকে নেতৃত্বের এমন একটা জায়গাতে স্ট্যাবলিশ করেছে, গর্ব হয় যে এই মানুষটি বাংলাদেশকে বিলংস করে, বাঙালি জাতিকে বিলংস করে। এখন পর্যন্ত খেলা প্রায় 36 টেস্ট, 171 ODI, 52 টেন্টি20 ম্যাচ, সবকিছু মিলিয়ে মানুষটিকে নির্দ্বিধায় বলা যায় যে আধুনিক ক্রিকেটের একজন স্থপতি। এই মানুষটি নি দ্য ব্যাক ইঞ্জুরি সবকিছু মিলিয়ে কতবার বারংবার ইঞ্জুরির সামনে পড়েছে, ছুরি চাকুর নিচে নিজেকে সঁপে দিয়েছে, তারপরও থমে যায়নি, দমে যায়নি, সামনের দিকে এগিয়ে চলেছে। এত মনের জোর আসে কোত্থেকে, এত ভালোবাসা বাংলাদেশের মানুষের জন্য আসে কোত্থেকে। এই সেই মানুষ যে পুরো দুল দলটাকে একাট্টা হয়ে কিভাবে যুদ্ধংদেহী হয়ে যে কোনো রকম শত্রুর বিরুদ্ধে, যে কোনো রকমের প্রতিদ্বন্দ্বিতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো যায় সেটি দাঁড়াতে শিখেছে। একটি ছেলে, এই একজন মানুষ পুরো বাংলাদেশকে একাট্টা করেছে, যে বাংলাদেশকে আজকে গর্বের সাথে বিশ্বের বিভিন্ন দ্বারে পরিচয় করিয়ে দিয়েছে। সেই মানুষটির নাম মাশরাফি বিন মুর্তজা। মাশরাফি, অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে আমরা ভালোবাসি। মাশরাফি, ইউ আর দ্য রিয়েল হিরো, ইনফ্যাক্ট দ্য মোর দেন দ্য হিরো, ইউ আর আওয়ার ক্যাপ্টেন। বাংলাদেশ জন্ম নেওয়ার পর থেকে আজ অবধি ক্রিকেটে এই ক্ষণজন্ম পুরুষের দেখা অবশ্যই পাইনি। আমি দৃঢ়তার সাথেই হয়তো বলতে পারি আধুনিক ক্রিকেটের স্থপতির নাম মাশরাফি বিন মুর্তজা। আজকে বাংলাদেশ যেভাবে খেলা উপহার দিয়েছে, সেখানে প্রত্যেকটি সেকেন্ড, খেলার প্রত্যেকটি মুহূর্তে যে বডি ল্যাঙ্গুয়েজ, দেহের যে ভঙ্গি, যে অ্যাটিটিউড, মাঠে যেভাবে ঢেলে দিচ্ছিল নিজেদের সমস্ত শক্তিটাকে, যেভাবে বল করছিল বোলাররা, যেভাবে ব্যাট করছিল ব্যাটসম্যানরা বাংলাদেশের পক্ষে, সবাই যেন ব্যস্ত হয়েছে এই নায়ককে, এই 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 বীরকে তাদের পক্ষ থেকে ট্রিবিউট দেওয়ার জন্য। কি রাজস্বিক ফিরে যাওয়া, কি চমৎকারভাবে আজকের এই টি-20 ম্যাচের মধ্য দিয়ে আমাদের মাশরাফি বিন মুর্তজা তার পথ চলার আপাত দৃষ্টি তিথি টানলেন। এই মানুষটি সত্যি সমগ্র বাঙালিকে, সমগ্র বাংলাদেশের মানুষকে একাট্টা হতে দারুণভাবে সাহায্য করেছে। মাশরাফি, উই লাভ ইউ। ভালোবাসার বাংলাদেশের পক্ষ থেকে স্পেশাল ট্রিবিউট টু দ্য হিরো, দ্য ক্যাপ্টেন অব দ্য বাংলাদেশ, দ্য ক্যাপ্টেন অব দ্য শিপ। মাশরাফিবিন মুক্তজা, যখন আমরা আহ্বান করেছি ভালোবাসার বাংলাদেশের পক্ষ থেকে, তখনই আপনি পাশে এসে দাঁড়িয়েছেন। এখন আমার স্পষ্টতই মনে পড়ে যে পথ শিশুদের জন্য যখন আমরা নতুন কাপড় বিতরণের উদ্যোগ গ্রহণ করেছিলাম, মাশরাফিকে বলার সাথে সাথে তিনি নিজের উৎসাহে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন এবং আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সেই পথ শিশুদের হাতে কাপড় পৌঁছে দেওয়ার জন্য আমাদের পাশে ছিলেন। ক্যাপ্টেন, উই অল লাভ ইউ, আপনি আমাদের ভালোবাসার মধ্যে আছেন। অনেক অনেক ভালো লাগা ভালোবাসা শুধুই আপনার জন্য। যেভাবে আপনার ফ্যানকে যখন নিরাপত্তা বেষ্টনী ভেঙে দৌড়ে চলে আসে, আপনাকে জাপতে ধরে, তখন নিরাপত্তা রক্ষীরা যেভাবে আপনার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছিল, তখন যেভাবে আপনি বুকে আগলে রেখেছিলেন আপনার ফ্যানকে, সেভাবে বুকে আগলে রাখুন পুরো বাংলাদেশটারে, বুকে আগলে রাখুন বাঙালি জাতিকে। কারণ আপনার মতো নেতা, আপনার মতো ক্যাপ্টেন, আপনার মতো মানুষের বড় বেশি প্রয়োজন আমাদের। স্পেশাল ট্রিবিউট টু ইউ, দ্য ক্যাপ্টেন অব দ্য শিপ, দ্য ক্যাপ্টেন অব দ্য ক্রিকেট বাংলাদেশ, দ্য মাশরাফিবিন মুর্তজা।
আসলে খুব মিস করব তাকে, জানি না আবার কখনো ফিরে পাবো কিনা। বন্ধুরা, যে যেখান থেকে শুনছেন অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড হবেন। ফেসবুকে আমাদের যে ফ্যান পেজটি রয়েছে, আপনার ফেসবুক অ্যাকাউন্টের সার্চ বারে গিয়ে টাইপ করবেন ঢাকা স্পেস FM স্পেস 90.4, লিখলে কিন্তু পেজ আছেন, অনেকগুলো পেজ।
এ ধরনের ভালো লাগার মুহূর্ত খুব কম পাই আমরা, সো আবি তো পার্টি শুরু হই
অবশ্যই। আর এই মুহূর্তে আর একটু জানিয়ে দিচ্ছি বন্ধুদেরকে, যারা শেয়ার করছেন তারা কিন্তু অবশ্যই পেয়ে যাচ্ছেন একটি সুযোগ। সেই সুযোগটি হচ্ছে আপনি কিন্তু আমাদের গুরু এহতেজামের সঙ্গে কথা বলতে পারছেন। সো বন্ধু, মিস করা একদমই যাবে না, অবশ্যই কিন্তু আপনাদেরকে আমাদের সঙ্গে কানেক্টেড হতে হবে। তবে পার্টি শুরু হওয়ার আগে এই মুহূর্তে ছোট্ট একটি বিউটি থেকে আসছে, বন্ধুর সঙ্গে থাকুন। আর এখন যাচ্ছি টুইং ব্রেকে।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং।
গেমিং এর শখ কম বেশি আমাদের সবারই আছে। আমি তো ক্ল্যাশ অফ ক্ল্যানের অনেক বড় ফ্যান, আমার বাসার মানুষজন তো আমার উপর সব সময় ক্ষেপে থাকে কেন আমি সারাদিন এই গেমিং নিয়ে পড়ে থাকি। তার উপর এখন রবি যে অফার দিচ্ছে, আমি তো ভয়েই আছি আমার বাসার মানুষজন আমাকে মেরেই না ফেলে। কারণ এখন রবিতে ফেসবুক আর ক্ল্যাশ অফ ক্ল্যান পেতে পারেন একেবারে ফ্রি। কিভাবে জানেন? রবিতে 89 টাকা রিচার্জে পাচ্ছেন পুরো 1 GB ইন্টারনেট, আর তার সাথে থাকছে ফ্রি ফেসবুক আর ক্ল্যাশ অফ ক্ল্যান। আমি তো আজই রিচার্জ করছি, তাই আজ থেকেই ধুমায় যেখানে সেখানে গেমিং চলবে। আপনিও আজই রিচার্জ করুন। বিস্তারিত জানতে ভিজিট করুন robi.com.pd।
সুখের ঠিকানা আছে জানা, ভালোবাসতে তাই নাই মানা, আমার ভরসা আছে যে রাজা তুপার, রাজার মতো ভালোবাসি বারবার বারবার। আমার সুখে আছে হরদম গোলাপের সুগন্ধে রাজা তুপার কন্ডম।
এসএনসি রাজা সুপার কন্ডম এখন আরো উন্নত, মন মাতানো গোলাপের সুগন্ধ নিয়ে আপনার হাতের কাছে। গোলাপের সুগন্ধে মেতে উঠুন ভালোবাসার নতুন আনন্দে রাজা সুপার কন্ডমের সাথে। USAID আর্থিক সহযোগিতায় এসএনসি কর্তৃক প্রচারিত।
গোলাপের সুগন্ধে রাজা সুপার কন্ডম।
আমরা 4 থেকে 8 বছর বয়সী বাচ্চাদের জিজ্ঞেস করেছিলাম 20 বছর পর ওরা কি হতে চায়।
একটা জামা বানাবো, জামাতে এসি ফিট করা থাকবে, সব ছাদ জোড়া দিয়ে বিশাল একটা মাঠ বানাবো, অলিম্পিকে রেকর্ড করব।
এমন কিছু অদ্ভুত ভাবনা ইন্সপায়ার করেছিল 20 বছর আগে জার্নিটা শুরু করতে। এখন নতুন ভাবনাগুলো নিয়ে এগিয়ে যাচ্ছি পরের বিশ্বের জন্য। চলো বহুদূর, গ্রামীণ ফোন। জীবনের ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো সেলিব্রেট করতে বাধা কোথায় আর? কালার্স কোলা, কালার ইওর লাইফ। আমরা 4 থেকে 8 বছর বয়সী বাচ্চাদের জিজ্ঞেস করেছিলাম 20 বছর পর ওরা কি হতে চায়।
এমন একটা বাবাল গাম বানাবো, ফুলাবো আর আকাশ উড়ে যাবে।
20 বছর পরে অনেক কিছু, পুলিশ, ক্রিকেটার, অফিসার আর আর কি তুমি জানি না।
এমন কিছু অদ্ভুত ভাবনা ইন্সপায়ার করেছিল 20 বছর আগে জার্নিটা শুরু করতে। এখন নতুন ভাবনাগুলো নিয়ে এগিয়ে যাচ্ছি পরের বিষয়ের জন্য। চলো বহুদূর ড্রাগন ফোন।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিং টিং স্বাদে
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে। আজকে দুই ফ্রেন্ড আর এক বড় ভাইয়ের বার্থডে। ওকে, বাইরে আজকে ওয়েদার ভালো। আচ্ছা, নতুন একটা রেস্টুরেন্ট এসেছে, ট্রাই করতে হবে। আহ, অনেক ফেসবুকিং হলো, এখন গেমস খেলে একটু রিফ্রেশ হওয়া যাক। ফ্রেন্ডস, আসলেও ফেসবুক আর গেমস, এই দুটো জিনিস না থাকলে লাইফটা খুব ডাল হতো, তাই না? আর আপনার লাইফটা যেন একটুও থেমে না থাকে সেই চিন্তা তো রবিরই আছে। আর তাই এখন রবিতে ফেসবুক এবং ক্ল্যাশ অফ ক্ল্যান পেতে পারেন একেবারেই ফ্রি। কিভাবে জানেন? রবিতে 89 টাকা রিচার্জে পাচ্ছেন পুরো 1 GB ইন্টারনেট, আর তার সাথে থাকছে ফ্রি ফেসবুক আর ক্ল্যাশ অফ ক্ল্যান। আমি তো আজই রিচার্জ করছি, তাই আজ থেকে ঘুমায় যেখানে সেখানে আমার গেমিং চলবে। আপনিও আজই রিচার্জ করুন। বিস্তারিত জানতে ভিজিট করুন robi.com.pd। ভালোবাসার বাংলাদেশ। বন্ধু শুনছেন ভালোবাসার বাংলাদেশ, ইমা রয়েছে আপনার সঙ্গে এবং গোরাতে স্বামীর সঙ্গে তো আছেন। আর কিছুক্ষণের মধ্যে আজকে ভালোবাসার বাংলাদেশের অতিথি বন্ধু সিনথিয়া, সে আমাদের সঙ্গে যুক্ত হবে। আর পার্টি কিন্তু চলছিল, তাই না? পার্টি কি মিস করা যায় বলেন? পার্টি তো একদমই মিস করা যাবে না।
अपनी भैंस चराए
জন্য ভালো লাগার এই ধরনের উপলক্ষ খুব কম আসে, সেজন্য পার্টি জন শুধু চলবে। পার্টি এবং পার্টি চলতে চলতে আজকে শেয়ারে যে ফার্স্ট ছিল গত উইকের, তাকে আমরা ফোনে নিয়ে নিচ্ছি। বাট পার্টি জন, পার্টি ফর হোয়াট? ইমা, কিসের জন্য এত পার্টি? কেন?
আসলে পার্টি তো অনেক রিজন থাকে।
আজকের স্পেসিফিক রিজন বল। এটা বাংলাদেশ জিতছে, এত সময় নিতে হয়? কাম অন, পার্টি অন। রুই ভালো লাগার সূতিকাগার হচ্ছে বাংলাদেশ ক্রিকেট, এর আর্কিটেক্ট হচ্ছে মাশরাফি বিন মুর্তজা। আমরা ওয়েট করছি গত সপ্তাহের সর্বোচ্চ যিনি শেয়ার করেছিলেন তাকে ফোনে নেওয়ার জন্য। হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথেকে বলছেন?
আমি রাজন বলছি। জি
রাজন, দ্য পার্টি ইজ অন বিকজ বাংলাদেশ
স্পষ্ট না
এখন। এখন স্পষ্ট কি?
হ্যালো
জি, এখন শুনতে পাচ্ছেন রাজন?
জি আমি শুনতে পাচ্ছি কিন্তু কথা স্পষ্ট না।
এখন কি পরিষ্কার শুনতে পাচ্ছেন? আপনার কথা কিন্তু একদম স্পষ্ট।
পরিষ্কার শুনতে পাচ্ছি না, অস্পষ্ট শুনতে পাচ্ছি।
আমি কিন্তু আপনার পরিষ্কার ভাবে কথা শুনতে পারছি এবং আমাদের লিসেনাররা শুনতে পাচ্ছে।
ভেঙে ভেঙে আসছে
ভাইয়া, ভেঙে ভেঙে আসছে। তো ঠিক আছে, আমরা আরেক দফায় চেষ্টা করছি। ওকে, ফোনটা ডিসকানেক্ট করে রিকানেক্ট করা হোক। পার্টি জন
পার্টি শুরু হইয়া
আপনি কথা আসলে শুনতে মানে বোঝা যাচ্ছে নাকি?
এখনো শুনতে কি পাচ্ছেন না?
এই কথা শুনছি, এর আগের কথাগুলো আসলে শুনিনি।
এবার শুনতে পাচ্ছেন কিনা?
জি
পরিষ্কার
পরিষ্কার না, তবে শুনতে পাচ্ছি।
ওকে, দেখেন গান শোনা যায় কিনা। দ্য পার্টি ইজ অন, দি সং অনলি ফর ইউ।
জি ভাইয়া,
বলি এই গানটা আপনার জন্য ডেডিকেট করলাম ভালোবাসার বাংলাদেশ থেকে। শুনতে পাচ্ছেন গানটা কি? শুনতে পাচ্ছেন
গানটা? স্পষ্ট না।
ওকে, যেহেতু অস্পষ্ট তাহলে গান আপাতত বন্ধ রাখি। আমরা সেলিব্রেশন মুডে আছি। বাংলাদেশ টি-টোয়েন্টিতে ড্র করেছেন, ইনফ্যাক্ট বাংলাদেশের হিস্ট্রিতে প্রথম টি-টোয়েন্টি ওয়ান ডে এবং টেস্ট দুই তিন ফরম্যাটে বাংলাদেশ ড্র করেছে শ্রীলঙ্কার সাথে। আর দুঃখের করুণ সুর তো বাজছেই পুরো বাংলাদেশ জুড়ে, যেহেতু মাশরাফি বিন মুর্তজা অফিসিয়ালি টি-টোয়েন্টি ফরম্যাট থেকে নিজেকে সরিয়ে রাখলেন, অবসরে গেলেন, কিন্তু সেলিব্রেশন মুডে আছে বাংলাদেশের এই দারুণ কামব্যাকের জন্য। রাজন, স্বাগত জানাচ্ছি আপনাকে ভালোবাসার বাংলাদেশে।
অবশ্যই, আমরা খুব এক্সাইটেড আজকের ম্যাচ নিয়ে।
ওকে, সো আমরা ম্যাচের মধ্যে তো থাকবোই, তার আগে ম্যাচ ফিক্সিং এর কথা কিছু কথাবার্তা বলে নিই। আমরা যেখানে ম্যাচ ফিক্সিং করি ভালোবাসার বাংলাদেশে, প্রেম প্রীতি টাইপ, সেগুলো সম্বন্ধে আপনি কতটুকু ওয়াকিফল বা আপনি এটা উপভোগ করেন কিনা? জি বলছিলাম যে আমরা ম্যাচ ফিক্সিং এর যে কাজগুলো করি প্রেম নিয়ে ভালোবাসার বাংলাদেশে, সেই সম্বন্ধে আপনি কতটুকু ওয়াকিফল?
I'm sorry, আবার বলবেন, আমি কথা আপনার কথাগুলো স্পষ্ট না অ্যাকচুয়ালি, মানে কথা আসছে একদম অস্পষ্ট ভাবে। হ্যালো,
আপনি কিছু বলেন যদি আমাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকে, কারণ আপনার কথা আসছে খুবই স্পষ্ট ভাবে এবং খুব পরিষ্কার ভাবে শুনতে পাচ্ছি, তো আপনি কিছু বলুন আমরা শুনি আপনার কথা।
জি, আপনাদের মানে বৃহস্পতিবার প্রোগ্রামটা আমি শুনি, আমার অনেক ভালো লাগে আপনার কথা এবং আমাদের ইমাপুর কথা, আমি এনজয় করি অ্যাকচুয়ালি আপনাদের শোটা।
আপনি কি এমনি ন্যাচারালি সত্য কথা বলেন নাকি আজকে বলার চেষ্টা করছেন বা কিছু? সত্যি কথা কি বলেন কিনা?
ট্রুলি স্পিকিং, আমি সত্য কথা বলতে খুবই পছন্দ করি।
আচ্ছা দেখি আপনি কেমন সত্য কথা বলেন। ইমাপুর কথা আপনার পছন্দ হয়?
ইমাপুর কথা হ্যাঁ ভালো লাগে, ওনার বয়সটা ভালো অনেক।
এবার ঠিক আছে, জিমার বয়সটা ভালো, কারণ বয়স আসলেই কম, আর কম বয়সটা অবশ্যই ভালো।
আমি বয়স বলিনি, আমি বয়স বলেছি,
বয়স সেটাই তো বলছি, কম বয়সই স্পেশালি যদি মেয়ে হয় তাহলে তো অবশ্যই ভালো।
ইমাপুর বয়সটা কত হবে?
বয়স খুবই কম, খুবই কম, এই 14-15 আশপাশে। আর মেয়েদের বয়স জিজ্ঞেস করতে নাই, এটা অভদ্রতার পর্যায়ে পড়ে।
আমি আমি জানি, আই নো দ্যাট, বাট আপনার সাথে মজা করেই বলছি, আপনি
যেহেতু আমি একজন মজার মানুষ তাই, রাইট?
জি অবশ্যই।
ওকে, সো ইমা কথা ভালো না এই কারণে যে ইমা কথা বলার সুযোগ পায় না, যখন আমি কথা বলি কাউকে সাধারণত কথা আমি বলতে দিই না। সো প্রোগ্রাম নিয়ে কিছু ফিডব্যাক দেন, বাজে নেগেটিভ ফিডব্যাক, বিকজ আই লাভ হেটার্স, খারাপ কিছু বলুন।
সরি,
বলি প্রোগ্রাম নিয়ে খারাপ কিছু বলুন, নেগেটিভ কিছু বলুন।
নেগেটিভ কিছু বলবো? আমি প্রচন্ড প্রকারের নেগেটিভ কথা বলতে পারি, আবার বাট আই থিঙ্ক পজিটিভ।
জি, নেগেটিভ কথাগুলো বলুন এবং আপনাকে প্রমাণ করতে হবে যে কেন বললেন, প্লিজ বলুন। জি,
কি ধরনের নেগেটিভ বলবো?
এই প্রোগ্রাম রিলেটেড,
আমার সুবিধা হবে।
প্রোগ্রাম রিলেটেড,
প্রোগ্রাম রিলেটেড নেগেটিভ বলবো। অ্যাকচুয়ালি ট্রুলি স্পিকিং আমার নেগেটিভ বলতে ইচ্ছে করছে না এই মুহূর্তে, আপনার সাথে কথা বলতে ভালো লাগছে রিয়েলি।
আমারও ভালো লাগতেছে রাজন, পীড়িত হয়ে গেছে আমার আপনার মধ্যে, তার মানে যে না
বলতে বলুন
না, ঠিক আছে পজিটিভই বলুন।
আর হ্যালো,
জি পজিটিভ বলুন।
পজিটিভ বলবো?
জি
পজিটিভ বলতে গেলে অ্যাকচুয়ালি যে মাঝে মাঝে মনটা অনেক খারাপ থাকে, অনেক ডিপ্রেসড হয়ে যায় মাঝে মাঝে, সব সময় না, তো আপনাদের সাথে জয়েন করি অনেক সময়। অ্যাকচুয়ালি ঢাকা শহরে আমি ঢাকায় থাকি, ধানমন্ডিতে, ঢাকা শহরে আজকাল থাকলে নেট অন থাকে অলওয়েজ, সবকিছুর আগে ইন্টারনেট, দেন রেডিও বলেন, তারপরে মেমোরি বলেন, তো ব্যস্ত থাকি, ব্যস্ততার মাঝে রেডিও কমই শোনা হয়, তারপরে চেষ্টা করি, আর যখন কারেন্ট থাকে না তখন তো কোনো কথাই নেই। চলে আসি আপনাদের সাথে জয়েন করার জন্য, তখন ওই মুহূর্তটা ভাল লাগে। অ্যাকচুয়ালি আমি মনে করি ভালো বন্ধু হচ্ছে তারা যারা খারাপ সময়ে সঙ্গ দেয়।
তো আপনার খারাপ সময়ের সঙ্গ হিসেবে আমাদেরকে পছন্দ আপনাদের, তাই তো?
সঙ্গ হিসেবে পছন্দ বিষয়টা তা না, খারাপ সময়ে আপনারা আমাকে
আমাদের সাথে থাকবার জন্য, খুব সুন্দর গুছিয়ে কথা বলেন আপনি, বাট অনেক দিক দিয়ে ঘুরে ঘুরে বলেন, বাট বুঝতে আমার পরিষ্কার ভাবে বুঝতে পেরেছি কথা, যেহেতু ক্লিয়ারলি আসা
যায়,
বুঝতে পারছি আপনার কথা, কথা পৌঁছাচ্ছে না, কথা পরিষ্কার শোনা যাচ্ছে না, রাইট? সো কনভার্সেশনটা আমরা বেশিক্ষণ আগাতে পারছি না। থ্যাংক ইউ, থ্যাংকস ফর শেয়ারিং আওয়ার পোস্ট, অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক ভালো থাকবেন রাজন। আমরা কনভার্সেশন সংক্ষেপ করে নিয়ে আসলাম এই কারণে, যেহেতু টেকনিক্যাল প্রবলেমের জন্য, নেটওয়ার্ক সমস্যার জন্য আমরা কমিউনিকেট করতে পারছি না প্রাজনের সাথে, বাট আর সময় না নি, আমি এখন আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাতে যাচ্ছি আজকের হট সিরিজিনে অলঙ্কৃত করেছেন ভালোবাসা বাংলাদেশের অতিথিকে, সেন্থিয়া, স্বাগত, অনেক অনেক ভালো লাগা, অনেক অনেক ভালোবাসার সাথে ভালোবাসার বাংলাদেশে, কেমন অনুভব করছেন?
অনেক ভালো, আর আপনার সাথে অনুষ্ঠান করতে পারে অনেক এক্সাইটেড।
কেন এক্সাইটেড?
আমার অনুষ্ঠানটা অনেক ভাল লাগে, বিশেষ করে লাভগুরু আপনাকে, আর আমি কখনো চিন্তা করি নাই যে আমার লাইফ স্টোরি আমি এখানে এসে বলবো, তাও আপনার সামনে, তো সেটা নিয়ে একটু এক্সাইটেড, আর আমার লাইফটা নিয়ে তো।
এবার আপনি বলেন একটা পজিটিভ একটা নেগেটিভ কথা বলেন ভালোবাসার বাংলাদেশকে নিয়ে। পজিটিভ কথা তো বললেন, একটা নেগেটিভ কথা বলেন।
নেগেটিভ কথাটা বলতেছি না এখন,
মাথায় আসছে না,
না,
বাট আই লাভ মাই হেটার্স। এনিওয়ে আমরা চলে যাই আপনার কাছে, শুনি আপনার জীবনের কথা, আপনি আপনার মতো করে উপস্থাপন করুন, পুরো সময়টাই শুধুই আপনার জন্য।
ওকে, আমার নাম সিনথিয়া, আমি গ্রাম থেকে বলি, আমাদের দেশের বাড়ি চাঁদপুর, আর আমি, আমার একটা বড় বোন আছে, দেন আমি, তারপর আমার একটা ভাই, আর আমার বাবা সবসময় এখন পর্যন্ত প্রবাসী ছিল। আমার আম্মু আমাদের
কমিউনিকেট কিভাবে করতেন যখন প্রবাসী থাকতেন?
তখন ফোনে কমিউনিকেট হইতো,
দেখতেন যখন?
আমরা খুব কমই পেয়েছি বাবাকে, আর বাবা
দেখার সুযোগ হতো না কখনো,
তখন দেখা হইতো না, কারণ বাবা আসার পর এখন হইছে, বাট কিছুদিন, কয়েক বছর হইছে, বাট যখন ছিল তখন আমরা অনেক ছোট ছিলাম, 99 তখন থেকে বাবা,
বাট এখন হলে স্কাইপ, ইন্টারনেটে সবসময় সম্ভব। স্কাইপ ইন্টারনেটের কথা বলছি, কিছুদিন আগেই আমি পুরস্কৃত করতে সুযোগ পেয়েছি উত্তরা সেক্টরে যারা সংযোগ নিয়েছিলেন আম্বারাইটির, এবং তাদের মধ্যে ভাগ্যবান তিনজনকে পেয়েছিলাম, এবং আমাদের স্টুডিও থেকে তাদেরকে আমরা পুরস্কৃত করেছি। আবারও অফার ঢাকার মিরপুর এবং সিলেটের, এপ্রিল মাসে যারা নতুন সংযোগ নিয়ে নিচ্ছেন তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে মিরপুর থেকে তিনজন, সিলেট থেকে তিনজনকে নিয়ে আম্বারাইটির পক্ষ থেকে মে মাসে ঢাকা এফ এম এর ভালোবাসার বাংলাদেশের প্রোগ্রামে আমন্ত্রণ করে পুরস্কৃত করা হবে। সো ইটস অ্যান অনার ফর মি যে আমি নিজে সেই অনুষ্ঠানে থেকে হয়তো সেই পুরস্কৃত করতে পারবো সেই ভাগ্যবান বিজয়ীদেরকে।
অবশ্যই, আর এই মুহূর্তে টাইম চেক থেকে ঘুরে আসছি বন্ধু, সঙ্গে থাকুন।
যমুনা রেফ্রিজারেটর টাইম চেক, এখন সময় রাত 12টা।
সুরাইয়া মাহমুদা,
যমুনা রিসার্চ সেন্টার।
যমুনা আমার প্রয়োজন বোধে। আমার ফ্রিজে রাখা খাবারগুলো প্রতিদিনই নষ্ট হয়ে যাচ্ছিল, এ কারণেই আমি এমন একটি ফ্রিজ খুঁজছিলাম যাতে ক্ষতিকারক সিলিকন একদমই ব্যবহার হয় না। যমুনা সম্পূর্ণ সিলিকন মুক্ত 100% ফুড গ্রেডেড ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করেছে স্বাস্থ্যকর ফ্রিজ, আর আমি টোটালি টেনশন ফ্রি। যমুনা আমার প্রয়োজন বোঝে। শুনছেন ঢাকা FM 90.4, আর এখন যাচ্ছি টুইং ব্রেকে।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিং ব্রিং স্বাদে টুইং।
হ্যালো লিসনার্স, আমি ক্লিক সিএফএল। শার্প লাইট সবকিছু ব্রাইট, লাইফ টাইম 10,000 ঘন্টা, 80% বিদ্যুৎ সাশ্রয়ী। ক্লিক সিএফএল এ গ্রেড ট্রাই ফসফর হওয়ায় উজ্জ্বল আলো, সার্ফেস মাউন্টিং টেকনোলজির ফলে চলে বহুদিন, তাই আধুনিক এনার্জি সেভিং লাইট মানে ক্লিক সিএফএল। ক্লিক সিএফএল, লাইফ ইজ অন।
সুখের ঠিকানা আছে জানা, ভালোবাসতে তাই নাই মানা, আমার ভরসা সে যে রাজার উপর, রাজার মতো ভালোবাসি বারবার বারবার। আমার সুখে আছে হরদম গোলাপের সুগন্ধে রাজা উপর কন্ডম।
রাজা সুপার কন্ডম এখন আরো উন্নত, মন মাতানো গোলাপের সুগন্ধ নিয়ে আপনার হাতের কাছে। গোলাপের সুগন্ধে মেতে উঠুন ভালোবাসার নতুন আনন্দে রাজা সুপার কন্ডমের সাথে। USAID আর্থিক সহযোগিতায় SMC কর্তৃক প্রচারিত।
গোলাপের সুগন্ধে রাজা সুপার কন্ডম।
ইচ্ছে
হলেই রিয়েল অরেঞ্জের টিং ব্রিং স্বাদে টুইং।
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে।
ফিরে আসলাম ব্রেক থেকে। বন্ধুরা যে যেখানে আছেন সঙ্গে থাকবেন, আর অবশ্যই কিন্তু ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড থাকবেন। ফেসবুকে আমাদের যে ফ্যান পেজটি রয়েছে, আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে টাইপ করবেন ঢাকা স্পেস FM স্পেস 90.4, এতে কিন্তু পেজ আছেন অনেকগুলো পেজ। সেখান থেকে যে পেজে লাইকিং এর পরিমাণটি হচ্ছে 2,94,000 প্লাস, সেই পেজটি কিন্তু আমাদের রিয়েল ফ্যান পেজ, এবং সেই পেজটিতে কিন্তু আপনি পাচ্ছেন আজকে আমাদের ভালোবাসা বাংলাদেশের অতিথি বন্ধু সিনথিয়া। সেই সিনথিয়াকে কিন্তু আপনি পাচ্ছেন, আর আজকে আমরা শুনছি তার জীবনের গল্প।
তাদের হাতে পুরস্কার তুলে দেবো ভালোবাসার বাংলাদেশের প্রোগ্রামের মধ্য দিয়ে। বাট আমি বলিনি যে কিভাবে আপনারা কমিউনিকেট করবেন। আপনারা যে ওয়েতে কমিউনিকেট করবেন, জাস্ট আপনারা একটা ফোন কল দিন এবং ফোন নাম্বারটি আপনারা জেনে নিন, 09611 3377, 09611 3377। এই নম্বরে ফোন করলে আপনাদের কাছে সংযোগের ব্যবস্থা আমার আইটি পক্ষ থেকে হয়ে যাবে, এবং তাদের মধ্য থেকে বিজয়ীরা পেয়ে যাচ্ছেন ভালোবাসার বাংলাদেশের এই অনুষ্ঠান উপস্থিত থেকে পুরস্কারের সুযোগ। চলে যাচ্ছি সিনথিয়ার কাছে, শুনছিলাম তার জীবনের কথা।
আমার বাবা তো বাহিরে থাকতো, যখন আসতো বিশেষ করে আমাকে,
বাড়ির বাইরে সব সময় থাকতো,
বিদেশে থাকতো,
আচ্ছা দেশের বাইরে, আমার বাড়িতে কম আসতো, আচ্ছা দেশের বাইরে,
দেশের বাইরে থাকতো প্রবাসী। তারপরে বাবা যখন আসলে আমাকে মানে অন্যদের তুলনায় আমাকে একটু বেশি আদর করতো, আর আমাকে সবসময় মা বলে ডাকতো। তো এইভাবে আমাদের অনেক মজাই কাটছিল, যখন ক্লাস 3-4 এরকম অনেক মজার মতোই গেছিল, বাবার সাথে ফোনে কথা, বাবা আসতো ওইটাই। তারপরে যখন আমি ক্লাস 5 উঠি, তখন আমার আম্মু দেন একটা মানে কি বলে একটা রিলেশনে জড়ায় যায়, যখন আমার বাবা বাইরে থাকে। তারপরে ওই লোকে, ওই লোকটার নাম থাকে মান্দান, তার বাড়ি চাঁদপুরি নোয়াগা। তারপরে ওই লোক আমার নানুর বাড়ি হিসাবে রিলেটিভ হয়ে উনি আমার মামার মাধ্যমে আমাদের বাসায় আসে। আসার পর আমাদের মামা বলে পরিচয় করায় দেয়, দেন মামা হিসেবে মামার সাথে আসে। তারপরে
আপনার বাবা যখন বিদেশে আছেন সেই সেই ব্যবধানে আপনার মা একটি পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে, রাইট? এবং আপনাদেরকে পরিচয় করিয়ে দেয় যে এটা তোমাদের মামা হয়।
জি,
আচ্ছা।
আমার বড় মামার মাধ্যমে আমাদের বাসায় আনে, নানুর বাড়ি পরিচয় করা দেয়, মানে ওনাদের আমার আম্মুর বাপের বাড়ি, দেন ওই হিসাবে আমাদের বাসায় আসে যে তোমার মামা হয়, তোমার বড় মামার সাথে আসতে মামা হয়।
আচ্ছা,
তো আমরা তো অনেক ছোট ছিলাম, তো মামার
বয়স কত তখন তোমাদের?
আমার বয়স মনে হয় তখন 8 হবে।
তোমাদের কিছু জানার বুঝার কিছু কথা না, যা বুঝাচ্ছে তখনই বুঝাচ্ছে, তাই
যা বুঝেছে তাই। তারপরে এইভাবে যেতেছে, দেন ও মাঝে মধ্যে আমাদের বাসে আসতো। আসার পর মানে ফার্স্টে একা মামার সাথে আসতে, দেন পরে যখন আসতো তখন একাই আসতো আমার বাবার সাথে। আমার মা কিভাবে আব্বুকে ম্যানেজ করছে যে আমার বাসে আসবে, তো আসতেছে, দেন যেতেছে। তো আমার আম্মু তখন মানে সবাইকে ছেড়ে আমার সাথে এমন একটা জিনিস করছে যেটা মানে আমার মুখে বলতে মানে বাধতেছে, যে বারবার এটা কিভাবে বলবো যে উনি আমার সাথে এমন কিছু করে ফেলছে। তো তখন সেটা বুঝতাম না, তো এভাবেই যেতেছে। তারপরে ক্লাস সিক্সে লাস্টের দিকে আমি মাদ্রাসে পড়তাম।
কোন সময়কার ঘটনা যে সময়টা তোমার সাথে এরকম ঘটনা ঘটেছে বললে?
তখন আমি ক্লাস ফাইভে পড়ি।
ফাইভে পড়ো?
জি জি।
এবং তোমার মাই কি ওই ঘটনাটা দিকে এগিয়ে দিয়েছিল নাকি তোমার মায়ের অজান্তে এই ঘটনাটা ঘটেছিল?
আমার মার মানে যেটা হইতেছে এটা আমার আম্মুর একান্ত অজান্ত না, উনি নিজে সাথে
নিজে থেকে সেই মামাকে মানে যাকে মামা বলে ডাকতে তাকে এগিয়ে দিয়েছে তোমার কাছে।
জি জি। তারপরে ক্লাস,
তুমি তো কিছুই বুঝো না, কিছুই বুঝতে না।
তারপরে আমার ক্লাস সিক্স এর লাস্টের দিকে ওইটা দেন গেছে। আমার আপু একটা, আমার আপু স্কুলে পড়ে আমি মাদ্রাসায় পড়ি। তারপরে আমার আপুকে আমার সাথে মাদ্রাসায় নিয়ে এসেছে। তারপরে মাদ্রাসায় আনার পর আমিও মাদ্রাসায়, আপু মাদ্রাসায়, সিক্স এর লাস্টের দিকে ওই লোকটা আমাকে ফিজিক্যালি হ্যারাসমেন্ট করে। তো সেটা আমার মা জানে, আমার সবাই জানে, আমার মা, আমার বোন। বাট প্রবলেম হয়েছে এই জায়গায় যে যখন ওরা জানে তখন আমাকে কিছু মানে উল্টে আমাকে মারতেছে, আমার দোষ। বাট আমি তখন মনে আছে যে আমি এই বসে কান্না করতেছি, উনি আমাকে বলতেছে আমি নাকি খারাপ। তখন আমি বুঝি নাই যে কি বলতেছে, বাবা নাই, আমার মাকে আমি অনেক লাভ করি। বাট সে আমাকে মানে আমি বুঝতাম না যে তখন আমার সাথে এটা কি করতেছে উনি, আমি সেটাও বুঝি নাই। পরে এভাবে যেতেছে, তো আমি তখনো বুঝি নাই যে আমার সাথে কি হইতেছে, কি হইছে আর কেন আমাকে বকতেছে, আমাকে মারলো কেন সেটাও আমি বুঝতেছি না। আমি তখন ভাবছি যে আমি কোনো কোথাও কোনো দুষ্টামি করছি এই জন্য আমাকে মারছে, বাট সেটাও ছিল না। পরে একটা প্রবলেম থাকে সব মেয়েদেরই, পিরিয়ড। তারপর অনেক দিন 4-5 মাস হয়ে গেছে, মা যে কি একটা আদর সেটা কখনো পাই নাই। পরে 5 মাস পর উনি আর আমার বোন, ওনাদের তো জানে যে কি হয়েছে, ওনারা কথা বলতেছে, নানুর বাসায় গেছে। পরে আমাকে বলতেছে, ওনারা কথা বলতেছে যে ওর তো এরকম এটা হইতেছে না, ওকে ডাক্তার দেখানো উচিত। তো আমার ডাক দিছে যে তোমার কি হইছে, আমি বলছি না, আমি তো মানে অনেক খুশি যে আমার হইতেছে না, ওয়াও। বাট তখন উনি ওনাদের মধ্যে তো বুঝছে,
পরে আমাকে
ওই লোক, তুমি খুশি হচ্ছে কারণ হচ্ছে না, তার মানে এই বিরক্তিকর ব্যাপারটা তোমার সাথে আর হবে না এই মর্মে তুমি খুশি হচ্ছে, তুমি নিজেও জানো না যে কি ঘটে গেছে তোমার জীবনে।
আমি আমি আমার মতো দুষ্টুমি করতেছি, যেমন ক্লাস সিক্স সেভেন এ মেয়েরা করে, যে বিন্দাস ঘুরতেছি, দুষ্টুমি করতেছি, বৃষ্টি হইতেছে, ভিজতেছি, নানুর বাড়িতে গেছি, বাট আমাকে কখনো কোথাও ঘুরতে দিত না। আমার বড় আপুকে সব জায়গায় উনি পাঠাইত, আমাকে সবসময় বাসে রাখত একটা রুমে, কোথাও মানে কারো বাসে যেতে দিত না, এরকম কিছু পাইনি আমি। একটা একদম অ্যাবনর্মাল পেন হয়ে ফেলছিল বাসে রেখে, তারপর আমাকে ওই লোকের সাথে কথা বলে ঢাকা নিয়ে আসে। ঢাকা নিয়ে আসার রিজন হয়েছে যে তুমি অসুস্থ হয়েছো, তোমার ডাক্তার দেখাইতে হবে, তোমার ডাক্তার দেখাইতে হবে। তো কি অসুস্থ হয়েছে সেটা আমি জিজ্ঞেস করি নাই। আমি ঢাকা আসি, আসার পর আমাকে একটা ডাক্তারের কাছে নিয়ে যায়। ওইখানে ডাক্তার দেখার পর মানে আমি তখন বুঝি, পরে যখন আমি মানে কিছুদিন আগে যেটা আমি বলতে হবে কোথায় বুঝতে পারছি, আমি একসময় কি আমি যে পড়ছি তখন ওনারা যে আমাকে ডাক্তার বলছে, ডাক্তার দেখানোর পর ডাক্তার ওনাদের মনে হয় বলছে যে ও তো কনসেপ্ট করছে আর ওর অ্যাবর্শন করতে হবে, তখন ওরা আবার আল্ট্রাসাউন্ড করার জন্য নিয়ে যেতেছে, তখন আমাকে বলতেছে না যে কি হইতেছে। তো আমি গেলাম, যাওয়ার পর মনে আছে যারা আল্ট্রাসাউন্ড করে ওনারা আমাকে বকছে যে তোমার বিয়ে হয়েছে, বুঝছি না, আমাকে বকছে না, আমি আমার মারে বলছি, বাট আমার কিছু বলে নাই। ওই দিন উনি আমাকে বাসে নিয়ে গেল, ওই লোকটার বাসায়, বান্নানের বাসায় নিয়ে গেল, বাট আমার বাবা কিছুই জানে না। নিয়ে আসার পর
বাবা বিদেশে, তখন
বাবা বিদেশে, তারপরে ওই মাসে আমাকে রাত্রে তখন উনি আমাকে মারলো ওই দিন ওইখানে ওই মাসে নিয়ে। তারপরে পরের দিন সকালে উনি আসলো, আমাকে নিয়ে আসলো, আমাকে বলল যে অ্যাডমিট করাতে হবে, করালো। মানে আমি ছোটবেলা থেকে কখনো অসুস্থ হই নাই, মানে ওষুধ খাওয়া এগুলা সুই দেওয়া এগুলো কখনো পছন্দ করতাম না। তখন আমার যখন অপারেশন থিয়েটারে নিয়ে গেছে, অপারেশন থিয়েটারে নিয়ে গেছে, তখন আমি আমাকে সেন্সলেস করার জন্য ওষুধ দিবে, তখন আমি আমি ওনাকে মানে সুইটা দিবে আমি দিতেছি না, তখন আমার বাবা মানে আমার হাতে ঘড়ি ছিল, আমার বাবা দিছে আনছিল, তখন পড়ছিলাম ওইটা খুলছে। তো আমি মানে অনেকগুলো নার্স আছে সবাইদের মানে ছোট তো ক্লাস সিক্স এ পড়ে ওনাদের মারতেছিলাম, সবাই বলতেছে অনেক দুষ্টু মেয়েটা। তখন আমার মার্স, আমি ভাবছি আমার বাবা আমাকে এখান থেকে নিয়ে যাবে, বাট উনি এসে আমাকে ধরে আমার সেন্সলেস করলো। আমার বয়স তখন 13 বছর যখন আমার সাথে এগুলো হইতেছে, তারপরে আমার ভিতরে 6 মাসের একটা বেবি, পরে যখন আমার স্লেস ফিরে আসলো সেন, ওরা আমাকে একটা ওয়ার্ডে ছিলাম, ওদের রুমে দুইটা বেড ছিল, একটাতে আমাকে স্যালাইন দিয়ে রাখলো, অনেকগুলা কি কি ওষুধ ছিল আমার ভিতরে মেডিসিন ওই বেবিটাকে মারার জন্য। পরে ওই বেবিটাকে মেরে ফেললো, আমি 13 বছর তো, তখন আমাকে অনেক প্রবলেম হয়ে গেছিল এটা করার সময়, প্রায় মানে আমাকে আমি তখন মারাই গেছিলাম, 2 দিন ছিল, বাট কোনো কিছু হইতেছে না, রেসপন্স পাইতেছে না। বড় একদিন বিকালে আমি অনেক কষ্টে ছিলাম ওইখানে, বিকাল যখন হইছে আমাকে অপারেশন থিয়েটার নিয়ে গেল, ওইটা করলো, করার পর আমার মা তখন অনেক খুশি, ওই লোকটাও খুশি, ওই লোকটা এখানে মান্নান ওই মহিলাটা ওইখানে তারপর ওইখান থেকে পরের দিন আমাকে নিয়ে আসছে ওই লোকটার বাসায়। আনার পর আমার মা তো গ্রামে তো কেউ জানে না, তো উনি কি করছে যাতে জানাজানি না হয় উনি বাড়িতে চলে গেছে, আর আমাকে অসুস্থ রেখে উনি আমাকে ওই লোকের বাসায় রেখে উনি চলে গেছে। উনি কিভাবে বললো আমাকে রেখে চলে যাইতে? তখন আমি বাসা আসার পর যখন আমি একটু সেন্সলেস ফিরতো সেন্স আসতো আমি অনেক কান্না করতাম, আমার এত কষ্ট হইতো যে প্রায় আমি মারাই যেতাম। তারপর আমাকে ওষুধ দিয়ে আবার ঘুম পাড়া রাখতো। এরকম এক মাস গেছে কন্টিনিউ, এর ভিতরে লাস্টে একদম উনি পরে ওনার ভাইকে নিয়ে আসছিল তারেক, উনি সব জানে তারেক আমার আপন মামা। বাট আমার মা আমাকে আইসা বলে নাই একদিন দেখে নাই এক মাসে যে আমি কেমন আছি। ওনার কথা হইছে আমি যদি বাড়িতে যাই সবাই জেনে যাবে যে মেয়ে অসুস্থ কেন, এই জন্য আমাকে ঢাকায় রেখে দিই। ওনারা ওই লোক কাজে চলে যেত আমাকে বাসায় ঘুমের ওষুধ খাওয়ায়, কি একটু ওষুধ দিত ডাক্তার সেটা খাওয়ায় মেরে ভালো রাখতো। এভাবে গেছে এক মাস, যাওয়ার পর ওই লোক এখন ওনারা ডিসিশন দিছে যেহেতু আমাকে গ্রামে রাখা যাবে না, রাখলে ওনাদের এটা জানাজানি হয়ে যাবে। তখন ওই মহিলা আমার বাবার সাথে ঝগড়া করা স্টার্ট করে, আমার বাবার সাথে অনেক ঝগড়া করে। ঝগড়া করার পর এক পর্যায়ে বাবা বলছে ওনাকে ছেড়ে দিবে। তারপরে
বাবা কি তখনও বিদেশে?
হ্যাঁ বাবা বিদেশে, ঝগড়া চলতেছে। পরে এক পর্যায়ে বাবা দেশে আসছে, আসার পর বড় বোন, হ্যাঁ ওর 14-15 হবে বয়স, ওকে এসে ওনার পছন্দ মতো একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দিছে। তারপরে উনি আমাকে, আমার বাবা একটু আবার কি বলে বউকে মারে যেরকম এরকম মারতো, বাট তারপরও যখন আমি এক মাস পর বাবা আসছে আমাকে নিছে, মাকেও নিছে নানুর বাড়ি থেকে, নেওয়ার পর আমার আম্মুকে মারছিল। পর আমি আবার তো বুঝিনি আমার সাথে কি হয়েছে, পর আমার কথা হয়েছে মাকে কেন মারবেন, হ্যাঁ অন্যায় করছে যাই করছে মহিলার গায়ে হাত তুলবেন না মায়ের গায়ে। তো আমার বাবা যখন মাকে মারতো তখন আমি যে আমার মাকে বাঁচাইতাম, বাট আমার মনে কখনো যে দৈর্য দেখে নাই। তো আমার এই বাবার কাছেও আমি অনেক মেয়ে খেয়েছি শুধুমাত্র আমার মার জন্য, যাই না মাকে অনেক লাভ করতাম, মা কখনো করে নাই এটা এখন বুঝতেছি। তারপরে এক পর্যায়ে উনি আমাকে নিয়ে ওই লোকের কাছে চলে আসে, আমার বাবাকে এগুলো বলতে দেয় নাই। আমার বাবার সাথে আগে যে কথাগুলি ছিল, আগে যেমন মা আমার বাবার সাথে আসলে বাবা মা বলে ডাকতেও ঘুরতে যেতাম, বাট এরকম কিছুই হয়নি, বাবার সাথে দূরত্ব হয়ে গেছে। বড় বোন ওর হাজবেন্ড আমাকে নিয়ে উনি পালায় গেছে, ওই লোকে মান্নানের কাছে চলে আসছে। আচ্ছা পর আমার ওই যে ক্লাস সিক্সে উঠছি ওইখানে কিন্তু পড়াশোনা স্টপ, আর পড়াশোনা করা নেই। পরে আমাকে ঢাকা নিয়ে ওই মহিলা চলে আসে, নিয়ে আসার পর ওই লোক আমাদের যাত্রাবাই থেকে আনে, আনার পর উনি একটা ফ্রেন্ডের বাসায় উঠায়, ওইখানে এক মাস ছিল। এর ভিতরে আমার ওই মহিলাটা আমার বাবাকে ডিভোর্স পাঠায় যাতে ওনার বিয়ে করলে কোনো প্রবলেম না হয়। তারপর ওই লোক একটা বাসা নেয়, ওইখানে আমি ওই মহিলা আর ওই লোকটা থাকে। তো ওইখানে থাকাকালীন আমি একা একটা রুমে থাকতাম, ওনারা একটা রুমে থাকতো, আর তখন আমার রুমের, হ্যাঁ আমি থাকতাম। তারপরও ওই লোক যে ফিজিক্যাল হ্যারাসমেন্ট আমাকে করতো তখনও তার স্টপ হয় নাই, তখন সে তো পেয়ে গেছে আর ওই মহিলাটা তো ওনাকে এনে দিছে, এই জন্য তাও আসতো। এভাবে গেল 2012-13 দিকে। ওনার একটা যে মান্নান, ওর আগের একটা ফ্যামিলি আছে, ওইখানে ওর একটা ছেলে আছে মুকুল, ওরা কুমিরায় থাকে শাকতলায়। তো ওর বউর সাথে ও থাকে না, তো ও যে আবার ছেলেটাকে বিয়ে করছে আমার ওই মহিলাটাকে। আপনারা কিছু মনে করবেন না, বাট ওই মহিলাকে আমার মা বলতে ঘৃণা হয়, সবার মা অনেক ভালো, বাট সরি আপনারা কিছু মনে করবেন না, আমি ওই মহিলাকে মা ডাকতে পারবো না। সবার জন্য সবার মা অনেক ভালো, কিন্তু আমার জন্য আমার মা বলে যাক। ওনারা ডিসিশন নিল মান্নান সেলিনা যে ও তো মেয়ে, ওকে বিয়ে দিতে হবে, তো বিয়ে বাহিরে কোথাও দেওয়া যাবে না, ফ্যামিলির ভিতরেই দিতে হবে। তো যেহেতু আমার বড় ছেলে আছে মুকুল, ওর সাথে ওকে বিয়ে দিয়ে দেই, তাহলে আর ওর যে ঘটনা ও যদি কারোর কাছে বলতেও যায় বলতে পারবে না। আর ওর কাছে আমি থাকবো, মান্নানের কাছে, ওর ছেলে ওর যেমন খুশি তেমন ইউজ করতে পারবে। তো আল্লাহ অশেষ সহমত যে হয় নাই, কোন একটা কারণে হয় নাই, ওই ছেলেও রাজি ছিল বাট কোন একটা কারণে হয় নাই। পরে উনি এভাবে গেল 2014 সালে। আমি বললাম যেহেতু আমার লাইফটা শেষই হয়ে যাইতেছে, আমার তো পড়াশোনাটা করতে হবে। পরে আমি অনেক কান্নাকাটি করছি, আমাকে অনেক মারছে, তারপরে বলছে আমাকে পড়াশোনা করাইতে হবে। তখন আমাকে ওপেন ইউনিভার্সিটিতে 2014 সালে ভর্তি করাইল। দেন ওইখানে ভর্তি করানোর কারণ হচ্ছে ওইখানে তো অনেক সিনিয়র পার্সন, আমার সাথে কারো মেন্টালিটি যাবে না, ওপেনে ভর্তি করা নেই যাতে আমার আমি যদি কারোর সাথে এগুলো শেয়ার করে দেই ওদের ক্ষতি হবে, তার জন্য এখানে ভর্তি করাইল। গেল, তারপর পড়াশোনা চলতেছে। পরে 2014 সাল গেল 15-16 দিয়ে, আমি যখন এইগুলো আমার একজনের সাথে শেয়ার করছিলাম, শেয়ার করার পর উনি আমাকে বলল যে এগুলো তোমার সাথে অন্যায় হইতেছে। ইভেন আমি ওনাকে দেখাইছি যে বিলিভ করবে না, নর্মালি আমি এটা বললে কেউ বিলিভ করবে না যে আমার সাথে এগুলো হইতেছে, বলবে কেউ বিলিভ করবে না, ওই লোক সব জায়গায় বলে তো আমার মেয়ে, কিন্তু কোন বাবা পারে তার মেয়ের সাথে এমন করতে। তারপর ওই মহিলা কি করতো, আমি তখন
ভাবে প্রতিবাদ করলে কি গায়ে হাত তুলতো,
হ্যাঁ অনেক তুলতো। পরে এভাবে আমি যখন এগুলা মানে পছন্দ করতাম না, তখন লাস্ট পর্যন্ত বাঁচার জন্য আমি কি করতাম, রুমের লক করে চাবিটা ওনাদের কাছে থাকতো বাসার, ওইটা আমি নিয়ে আসছিলাম একবার, পরে সিটকায় লাগিয়ে দিতাম, এরকম করছি দু একদিন। আমার মা কি করছে, যদি আমি রাত্রে এরকম করতাম সকালে ওই মহিলা এসে আমাকে মারত, বকা দিত যে এমন কেমন যে তুই দরজা লাগায় ঘুমাস কেন। আমি বলছি আমি ঘুমাবো, আমার রুম আমি দরজা লাগায় ঘুমাই না, যেভাবে ঘুমাই সমস্যা কি, কারণ তুই এভাবে ঘুমাইতে পারবি না, দরজা খোলা রাখতে হবে। তো আমি বলছি না খোলা রাখবো না। পরে উনি কি করছে, কিচেনে এনে উনি আমার রুমের সিটকারি খুলে ফেলছে, চাবি নিয়ে গেছে আমার কাছ থেকে। তো এভাবেই গেল। উনি আমাকে মারত পরে আমার বোন আসলো, আমার মা ওকে নিয়ে আসলো, আমার ভাইকে, আমার মামা, আমার নানা, সবার কাছে বলছি, কেউ আমাকে হেল্প করে নাই, সবাই আমাকে উল্টা মারছে।
কি বলছে?
উল্টা সবাই আমাকে মারধর করছে। আমার মামা, তার এক ছেলে সব কিছু জানে, তারপর সে তুই একটা মেয়ে কিছু করতে পারবি না। আমার মাকে বলি যে আপনার জামাই আমার সাথে এগুলো কেন করে, আমার জামাই ও পুরুষ মানুষ, ও অনেক কিছু করতে পারবে, অনেক মেয়েদের সাথে এগুলো করতে পারবে।
কে বলছে এটা?
এটা আমার মা সেলিনা, উনি বলছে, কেউ তো পুরুষ, ও একশো মেয়ের সাথে রিলেশন করতে পারবে, কোনো সমস্যা নেই। তাই আমার সাথে কেন, আমি তো ওনার মেয়ের বয়সী। আমার নানা ওনাকে বলি, তোর কথা কেউ বিলিভ করবো না, তুই মেয়ে। নানুকে বলি সেম কথা, মামাকে বলি যেগুলো বলে লাভ নেই, ভুলে যাও, নিজের লাইফ আগে বাড়ো, বিয়ে করো, অন্য ছেলেকে সাথে চলে যাও, এগুলো হচ্ছে ফ্যামিলি, বোন। তারপরে এভাবে গেল। পরে আমি একটু বাড়াইতেছিলাম যে আমার সাথে এগুলো কেন হইতেছে। পরে একদিন ওই লোকে, আমি যখন বলছি আপনার নামে মামলা করব, তখন আমার মার সামনে, সবার সামনে ওই লোক আমাকে গলা চাপ দিয়ে ধরছে, একদম দেওয়ালের উপরে উঠে ফেলছে
গলা চেপে ধরে।
তারপর আমার ওই মহিলা কিচ্ছু বলে নেই, কেউ কিছুই বলে নেই। পরে আমার অনেক কান্না করছি নিজের রুমে। ইভেন আমার যে ভাই, ওকে দিয়ে আমাকে মারাইতো, ছোট 13-12 বছর,
ওকে দিয়ে মারাইতো।
হ্যাঁ,
কি বলে মারাইতো?
যে কিছু হইলে আমি মানে কোন একটা অজুহাত দিয়ে, যেমন কলম নিয়ে, এটা আমার কলম, একটা
অজুহাত দিয়ে মারাতো।
হ্যাঁ, যে কোন একটা দিয়ে মারতো।
ও তো কিছু বুঝতো না।
না, ও সবসময় বলতো তুই খারাপ, তুই খারাপ, তাই বলতাম যে আমি কি খারাপ।
মা মা ওইভাবে বোঝানোর চেষ্টা করতো ওরে।
সবাই সবার মতো, সবাই সবাইকে সাপোর্ট করে। আমার পাশে আমি আজ পর্যন্ত কাউকে পাই নাই,
প্রতিবাদ না করলে তো তোমার হয়তো কিছুই হতো না, বাট প্রতিবাদ করছো দেখি তোমাকে এভাবে আঘাত করতেছে।
আমি প্রতিবাদ করছি কারণ আমার এগুলো ভালো লাগে না, আমি এগুলো পছন্দ করতেছি না। আমি সবাইরে বলছি,
কেউ শুনেনি।
আমার কষ্ট তখনই লাগছে যে তখন আমি বুঝতে পেরেছি যে আমি তো 13 বছরের বাচ্চা, আমার বৃদ্ধি কিভাবে 6 বছরের একটা মেয়েকে ওনারা মেরে ফেল। তখনই আমার মনে হইল যে আমি যার সাথে শেয়ার করেছিলাম উনি বলছে এটা তো অন্যায় হয়েছে, তোমার জন্য না করো, ওই বাচ্চাটার জন্য দেখতে তোমার প্রতিবাদ করতে হবে। তারপর তো বলতে পারবো যে তুমি কিছু করছো। সবাই বলে যে এটা বলে কোনো লাভ নেই, কেউ বিলিভ করবো না, সবাই জানো তোমার বাবা, বাট আমি তো জানি ওই লোক কি। আমাকে কেউ জিজ্ঞেস করুক না ওই লোক কি, আমি ওকে বলি, ও আমার বলে যে আমি তোর মাকে বিয়ে করছি শুধুমাত্র তোকে পাওয়ার জন্য, আর তোর তোর মাকে বিয়ে করছি আরেকটা কারণ, যাতে তুই যদি কখনো কারো কাছে এগুলো বলস, সবাই যাতে বলে আমি তো তোর বাবা, এগুলো কিভাবে সম্ভব।
কত জঘন্য আপনা, পাপে পাপে আমাদের আকণ্ঠ নিমজ্জিত। এই যে সমাজ, যে দেশ, যে জাতিসত্তা নিয়ে প্রতি মুহূর্তে গর্বে বুক ভরে, সেই দেশ সে সমাজ থেকে উঠে আসা এক গল্প। কোন সামাজিকতার কথা আমরা বলি, কোন ভালো লাগায় নিজেদের আত্মতৃপ্তিতে ভুগি, কোন গর্বে আমরা নিজেদের বুকটাকে চওড়া করি। এক সেন্থিয়া সমগ্র বাংলাদেশের জন্য, বাঙালি জাতিসত্তার জন্য, হাজার বছরের পর্যায়ক্রমে পাওয়াই বাঙালি জাতিসত্তা, এই সমাজের জন্য অনেক বড় একটা চপটাঘাত। কোন দেশ বিলংস করি আমরা? প্রতিদিন অহর্নিশ কত ঘটনা ঘটে যাচ্ছে এভাবে, কত শিশু তার শৈশবকে আত্মাহুতি দিচ্ছে এভাবে, কত জঘন্যভাবে উপস্থাপন হচ্ছে এই বাঙালি জাতিসত্তার, কত দীর্ঘ নিঃশ্বাস চাপা পড়ছে ওই বালিশের নিচে, কত শিশু তার নিজের সতীত্বকে, নিজের আব্রুকে, তার সবচেয়ে বড় ধন এভাবে নিজের চোখের সামনে জলাঞ্জলি দিতে দেখছে। যে মা যে বাবাকে নিয়ে আমরা পূজনীয় ভাবে নিজেদেরকে জানতে বুঝতে শিখেছি জন্মের পর থেকে, কতদিন কত বাবা মার চরিত্রের আড়ালে কত রকমের নোংরা নোংরামির জন্ম দিচ্ছে।
তারপরে এভাবেই গেল, তো ওপেনে 2016 সালে ফার্স্ট ইয়ার পরীক্ষা দিলাম, ভালো হলো মোটামুটি। তারপর সেকেন্ড ইয়ারে পরীক্ষা আসবে, আমি এভাবেই যেতেছি, পরে আমি প্রতিবাদ করতেছি। আমাকে মায়ের বিভিন্ন মা ধরনের মাস, যেমন একদিন খুনতে আসেন ওইটা দিয়ে ইচ্ছে মতো মাস তুমি আমাকে ও লোক সবাই মিলে মারে, আমাকে আমাকে তো কেউ সাপোর্ট করে না। আর সবার মেয়েদের দিকে তাকানো একটা অন্যরকম, আর সবার আমার যে জন্ম দিছে আমাকে উনি তো আমাকে খারাপ পথে দিয়ে দিছে, এই জন্য যে কোনো লোক আমাকে তাকাইতো অন্য চোখে তাকাইতো, অন্য রকম কথা বলতো, ওনার সামনেই উনি প্রতিবাদ করতো না, আমার এগুলো খারাপ লাগতো, এই জন্য আমি একা থাকতাম। পরে এভাবে গেল, তারপরে আমি লাস্ট একটা ডিসিশন নিলাম, ওনারা আমাকে পড়াশোনা অফ করে দিবে, আমার রুমের লক ভেঙে ফেলছে, ওইগুলো আবার কন্টিনিউ করতে হবে ওই লোকের সাথে, মান্নানের সাথে। তারপরে আমি বলছি কখনই সম্ভব না, তো ওনারা আমাকে সেপ্টেম্বরে আমার পড়াশোনা সব স্টপ করে দিচ্ছে 2016 সালে। তারপরে আমি বলছি এবার আমি একা মরবো একা বাঁচবো, কিছু একটা করবো। সেপ্টেম্বরে আমি ওর বসের কাছে গেছি, ওর বসের পুরনো পল্টন আজাদ ফিটমিল, ওর বসের নাম আজাদ, ওনার সাথে দেখা করছি। দেখা করার পর ওনাকে বলছি যে এই লোক আমার সাথে এমন এমন করে, অ্যাটলিস্ট আমাকে পড়াশোনাটা করতে দেন, করতে দিতে বলেন, পড়াশোনা খরচ চালাইতেছে না, পড়াশোনা করতে দিবে না। তারপরে উনিও কিছু বললো না, যে চলুক আমি বলছি সমস্যা নেই। তারপরে আমাকে ওই লোকে বললো যে তুমি যদি কিছু করতে চাও কিছুই করতে পারবা না, কারণ তুমি একটা মেয়ে, তুমি কি করবা, তোমার টাকা পাবা কোথায়, মামলা করবা, কে তোমাকে হেল্প করবে, করবে না। তারপরে গেল, পড়াশোনা আমি লাস্ট একটা জিনিসের জন্য চুপ করে থাকতাম, আমি পড়াশোনাটা করতে পারবো, তো দিনে কাজের মেয়ের মতো কাজ করব, রাতে ওইটা, এটাই আমার লাইফ ছিল, বাহিরে কি জগৎ এটা জানতাম না, এই দুইটাই আমার লাইফ। তারপরে এইখানে যেহেতু পড়াশোনা স্টপ করে দিবে, তখন ওইখানে থেকে আমার কোনো থেকে বলো বাহিরে থেকে মরি না, একটু প্রতিবাদ করে মরি, এভাবে ওইখানে থেকে কেন মরবো। পরে শিশির ভাইয়াকে জানাইলাম সবকিছু, শিশির ভাইয়া জাস্টিস পরমেন কুঞ্জাপু ওনার নাম্বার দিল সেপ্টেম্বরে 8-9 তারিখে বিকাল 4টায় কুঞ্জাপু আমাকে ফোন দিল। ফোন দেওয়ার পর আপুকে বললাম সবকিছু, আপু তো শুনে পুরো এগুলো কি সত্যি তোমার সাথে হয়েছে, আমি বলছি হ্যাঁ আপু। তো এরা 2 দিন আগে ওনারা আমাকে রুমের ভিতর মানে আমার রুমের লক ভেঙে ফেলছে, লাইট ফ্যান খাবার টাবার সব স্টপ করে ফেলছে, কিছুই দিবে না। তারপরে আমি আপুকে বললাম, আপু তখন আমার যোগাযোগ করলো ডিবির সাথে, তারপর এখান থেকে মুগদা থানায় রেফারেন্স করলো। ওখান থেকে 7টার দিকে পুলিশ আসলো। আসার পর আমাকে ওইখান থেকে আরেকজন আসলো, মাহবুব ভাইয়া, জাস্টিস পরোমেন শিশির ভাইয়া, মাহবুব ভাইয়া আমাকে ওইখান থেকে উদ্ধার করলো। উদ্ধার করার পর আমাকে মুগদা থানায় নিয়ে গেল। না, বাসে থাকার পরও আমাদের বাসার উপর আবার পুলিশ থাকতো। উনার কাছে বললাম সবকিছু, তখনও উনারা আমাকে রুমে আটকে রাখছে। কোরবানির আগে সেপ্টেম্বরের 9 তারিখের ঘটনা, 2016, উনি আমাকে ঘরের ভিতরে আটকে রাখছে। পরে যখন পুলিশ আসবে, উনারা লিফটে উঠতেছে, উনারা বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পর উনারা আমাকে যখন এগুলো বলতেছি, তখন উনারা বলতেছে, মহিলাটা বলতেছে যে ও খারাপ, ফোন দিয়ে বলতেছে যে ও তো খারাপ, ও ভালো না, ওর ক্যারেক্টারের প্রবলেম, সব জায়গায় যায় বলো ওর ক্যারেক্টারের প্রবলেম। তা আমি একটা কথাই বলি যে আমার ক্যারেক্টারের প্রবলেম, সবকিছুই আমার প্রবলেম ঠিক আছে, কিন্তু তুমি মা হিসেবে কোন দায়িত্বটা পালন করছো? তুমি জন্ম দিয়ে দিছো, তোমার দায়িত্ব শেষ হয়ে যায় নাই। তোমার বাচ্চা কে গুড টাচ, ব্যাড টাচ, এটাও তোমার শিখিতে হবে, কারণ তুমি প্যারেন্টস না। তুমি কি বাচ্চা জন্ম দিলে কি একটা শেষ হয়ে যায়? কখনোই না। ও ভাবছে, বাট ওর বড় মেয়েকে সব শিখিয়েছে, ওর বড় মেয়েকে সব দিছে, আমাকে দেয় নাই। জাস্ট আমাকে দিয়ে উনি ওনার লাইফ উনি এনজয় করছে। উনি কিভাবে পারে যে ফোন করে বলতে মানুষের সামনে যে সন্তানটা অনেক খারাপ হোক, কখনো কেউ বলবে যে আমার মেয়ের ক্যারেক্টারের প্রবলেম আছে? আমি বলে ওই লোক আমার জন্য এমন করছে, তখন ওনারা আমার কোয়েশ্চেন করে যে তোমার মা তোমার এইগুলো বলে কেন? তারপর এখান থেকে আমাকে থানায় নিয়ে গেল পুলিশরা। তখন ওই বাস থেকে বেরোর সময় আমি দুইটা মাত্র ড্রেস নিয়ে বের হই, মুগদা থানায় থাকি বাসা থেকে 10 মিনিট। উনি আমাকে একবারের জন্য, সারা রাত আমি থানায় ছিলাম, হ্যাঁ কিছু খাইছিলাম, বাট একবার এসে দেখেও যায় নাই। উনি ওনার হাজবেন্ডকে বাঁচানোর জন্য ব্যস্ত, কেউ আসে নাই, কোনো ব্যক্তি আসেনি আমাকে দেখার জন্য। পরের দিন মামলা হলো, আসামির নাম মান্নান। তারপরে ওইখান থেকে আমার থাকার জায়গা নাই, উনি থানায় যেভাবেই হোক আমাকে ইয়ে করে কিশোর উন্নয়ন পাঠাইলো। আমি আসামির মামলার বাদী হয়ে আমি জেল খাচ্ছি। আমাকে কখনো গারদ কি সেটাই চিন্তাম না, ওইখানে থাকতে হইছে, ওইখানে ঢুকে আমি পুরো চুপ করে বসে রইছি যে আমার কিছু কই ঢুকছি আমি। তারপর ওইখান থেকে নিয়ে গেল গাজীপুর কিশোর উন্নয়ন কেন্দ্র, যেটা কিশোর উন্নয়ন কেন্দ্র বাট একটা জেলখানা। ওইখানে থাকে পাগল, মাদক যারা এডিক্টেড, তারপরে যারা বিভিন্ন নোংরা কাজ করে তাদের সাথে আমাকে রাখলো। আমি গেলাম, যাওয়ার পর ওদেরকে দেখে আমি অনেক ভয় পেয়েছি, মানে আমি কখনো দেখিনি এগুলা, অনেক তারপরে আমি ওইখানে মনে 8টা বাজে গেছি। যাওয়ার পর একটা রুমে ছিলাম, পরে পাগলদের সাথে একসাথে খেতে দিল। তখন আমি একটা জিনিসই মনে মনে চিন্তা করতাম যেহেতু আমার কাছে কোনো কিছু নাই, শুধু একটা কিছু প্রমাণ আছে, আল্ট্রাসাউন্ড আর ওষুধের পেক্সি, যে ওষুধগুলো লিখে দিছে ওইগুলোই, স্লিপটা আর এ দুটি। আরেকটা জিনিস বিশ্বাস ছিল আল্লাহর প্রতি, যে হ্যাঁ সবসময় শুনছি, যে সত্য কথা চললে অনেক বাধা পাব, অনেক কষ্ট পাব, বাট থাকতে হবে ওইখানে। তা আমি সেটাই চিন্তা করলাম যে একটা যেহেতু সুযোগ পাইছি আমি এখানেই থাকি, কষ্ট করি, এখানেই থাকবো, পাগলদের সাথে সবকিছু করবো, বাট ওই লোককে শাস্তি দিতে হবে আমার। পরে ওইখানে ছিলাম, ঈদের ঈদ মনে হয় 17 তারিখে হয়েছে না কুরবানি, বাট পাগলদের সাথে থাকা, ওইখানে অনেক কান্না করছি, জেলখানায় থাকছি অনেক কান্না করছি, কিন্তু তারপর কান্না করছি যেটা আমার কষ্ট না, আমি এত কষ্ট করছি, তাও কারণ ছিল পিছনে ওই মহিলা। তারপর একটা জিনিস মনে মনে চিন্তা করতাম যে নামাজ পড়ার আগে দোয়া করতাম যে আল্লাহ আমি যাতে ওই লোকের এখানে থাকতে পারি ধৈর্য সহকারে, ওই লোককে শাস্তি দিতে পারি, আমি অনেক কষ্ট করব এখানে, যদি সারা জীবন থেকে যেতে দাও তাহলে আমি থাকবো। তারপরে আমি ওই লোকের শাস্তি চাই। ওইখানে 18 বছরের নিচে যারা তারা থাকে, কিন্তু আমার 18 বছর হয়ে গেছে, তারপর আমাকে ওইখানে বেআইনি ভাবে রাখছে। রাখার পর যারা মাহবুব ভাইয়া ওনারা আমাকে বের করতে চাইতেছে, দিতেছে না। ওই মহিলা ঈদ গেল, ঈদের দিন ওনারা তখন আমাকে ভুলে গেছে, যদি আমি ওনার সন্তানই হইতাম চিন্তা করি, উনি তো 3টা সন্তান নিয়ে, ও আমার একটা এই সংসারে ওনার একটা ছেলে আছে, ওর মনে 2 বছর চলে, ওই ছেলেটার সব কাজ আমাকে দিয়ে করাইতো, তো ও একটা আমার ওই ফ্যামিলিতে উইক পয়েন্ট ছিল, তো উনি ওনাদেরকে নিয়ে ওনার ছেলে 2 ছেলে 1 মেয়েকে নিয়ে উনি সুন্দর মতো ঈদ করতেছে, কিন্তু আমার আমার তো বলেই গেছে আমি তো এখানে কিছুই না, আমি এখান থেকে চলে গেছি, ওনারা তো বেঁচেই গেছে, শুধুমাত্র মামলা করছি, এটাই ওনাদের সমস্যা। তারপরে উনি ঈদের 2 দিন পর আমার সাথে এখানে দেখা করতে গেছে, তো আমাকে এখানে কাউন্সেলিং করতো ইভা ম্যাডাম আর রত্না ম্যাডাম, তো ম্যাডামদের রত্না ম্যাডামের সাথে উনি একটা রুমে গেল। যাওয়ার পর আমাকে
ছোট্ট একটা বিরতি নিচ্ছি, এক্ষুনি আসছি।
জি বন্ধু সঙ্গে থাকুন, বিরতির পর ফিরছি।
শুনছেন ঢাকা এফএম 90.4, আর এখন যাচ্ছি টুইং ব্রেকে।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং।
প্রিমিয়াম খেয়ে আয়োজিত ঐতিহ্যের খান প্রতিযোগিতায় অংশ নিন আর হয়ে যান সেরা রাঁধুনি। সেরা 3টি রেসিপি পাবে আকর্ষণীয় পুরস্কার। আপনার রেসিপি পাঠান প্রাণ ডেইরি ফেসবুক পেজে, বিস্তারিত পত্রিকায়।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং।
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে।
ঢাকা এফএম,
ভালোবাসার বাংলাদেশ।
জি বন্ধু, আপনারা শুনছেন ভালোবাসার বাংলাদেশ, ইমা রয়েছে আপনার সঙ্গে, আর শুনছি আমরা সিনথিয়ার কথা। বন্ধুরা যারা ফেসবুকে আছেন, যারা ফেসবুকে কানেক্টেড হননি কিন্তু শুনছেন, তাদেরকে বলছি অবশ্যই বন্ধু ফেসবুকে কানেক্টেড হবেন। ফেসবুকে অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা স্পেস এফএম স্পেস 90.4, লিখলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমাদের ফেসবুক পেজটি, যে পেজে লাইকিং এর পরিমাণটি হচ্ছে 2,95,000 প্লাস। সেই পেজটিতে লাইক দিলেই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন সিনথিয়াকে, আমরা যে পোস্টটি দিয়েছি। আপনি যেহেতু শুনছেন ভালোবাসার আমাদের সিনথিয়ার জীবনের গল্পটি, সো বন্ধু অবশ্যই কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর বন্ধুরা, ঢাকার মিরপুর এবং সিলেটের এপ্রিল মাসে যারা নতুন সংযোগ নিবে তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে মিরপুর থেকে 3 জন, সিলেট থেকে 3 জনকে আম্বার আইটির পক্ষ থেকে মে মাসে ঢাকা এফএম এর ভালোবাসা বাংলাদেশের প্রোগ্রামে আমন্ত্রণ করে পুরস্কৃত করা হবে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 09611333777 এই নাম্বারটিতে।
আমি ঠিক নিতে পারতেছি না, অনেক রকমের ঘটনাই তো আসে, বাট মানে ইটস রিয়েলি টাফ টু ক্যারি ফরওয়ার্ড। ফোন নেন তো দু একটা, এমা দু একটা ফোন নেতো, হাউ দ্য পিপল রিয়্যাক্ট, কি চলতেছে অ্যাকচুয়ালি ওদের ভেতরে, এটা একটা ফোন কল নিত। আর অফকোর্স আপনারা আমাদেরকে টেক্সট পাঠান, কমেন্ট করুন, লাইক দিন, আমরা যেন বুঝতে পারি যে আপনারা আমাদের সাথে আছেন। ঢাকা স্পেস এফ এম স্পেস 90.4 লিখে সার্চ দিলেই আপনারা আমাদের পেজটি পাবেন, দেন আমাদের পোস্টে কমেন্ট অথবা লাইক করুন। ফার্স্ট ফোন কল, সালাম আলাইকুম। সালাম আলাইকুম, জি ভালো, অনুষ্ঠান কি শুনছেন? বলি অনুষ্ঠান শুনছেন কি?
হ্যাঁ।
এক্স্যাক্টলি অনুভূতি কি আপনার?
সরি বুঝতে পারি,
বলি এক্স্যাক্টলি অনুভূতিটা কি এখন এই মুহূর্তে অনুষ্ঠানটা শুনে?
ভাইয়া আপু, চিন্তা আপুর সাথে কথা বলা যাবে একটু?
কথা পরে বলি, আমি বলি আপনার অনুভূতিটা কি, শুনছেন যে ঘটনা, শুনে অনুভূতিটা কি?
আসলে কি এখানে এরকম ভাবে ঘটনা ঘটছে বা ঘটতে পারে কখনো কল্পনাই করা যায় না।
তো ঘটছে, শুনছেন, এত বড় কথা তো আর মানুষ বানায় বানায় বলার কথা না, যতটুকু আমার ধারণা। তো কি রিয়্যাক্ট কি হচ্ছে ভেতরে, কি হচ্ছে কাজ? কেমন ধরনের ঘৃণা, কতখানি ঘৃণা, কি ধরনের ঘৃণা হচ্ছে? দেখি তো ভাষায় প্রকাশ করতে পারে এমন কারো কাছে যায়। দেখি নেক্সট ফোন কল নেই একটু। হ্যালো, হ্যালো,
আসসালাম আলাইকুম গুরু, ভালো আছেন গুরু?
জি, অনুষ্ঠান শুনছেন?
আমি তোফাইল বলছিলাম।
তোফাইল, অনুষ্ঠান শুনছেন?
শুনছিলাম। হ্যালো গুরু, শুনতে পাচ্ছিলেন?
জি জি, অনুভূতি বলেন
গুরু। মা যে আসলে এরকম হয় আমার আগে জানা ছিল না, কিন্তু সবার মা এরকম না, খুব দুঃখ প্রকাশ করছি, মানে আসলে শুধু আমার দুঃখ প্রকাশ করতে পারবো, আর কিছু করতে পারবো কিনা জানি না। যদি এই আপুর পাশে কোনোদিন দাঁড়াইতে পারি, সেরকম যদি সুযোগ পাই, তাহলে দাঁড়ানোর চেষ্টা করবো।
তোফাইল ভালো থাকে।
হঠাৎ করে যে এরকম গুরু, একটু হঠাৎ করে যে এরকম মানে গল্প প্রচার হবে আমি ভাবতে পারি না।
এগুলো ঘটছে তোফাইল, এগুলো ঘটছে, আমি আপনি জানি না শুনি না মানে এই না যে এগুলো ঘটছে না সমাজে। যে ভালো আছে সুখে আছে তার গল্প তো দিই, বাট যে কষ্টে আছে, এরকম ভাবে কষ্টে আছে, তার কথা যদি নাই প্রচার করি কেমনে জানবেন তাহলে? তোফাইল পরে আবার কথা বলবো, যাচ্ছি সিনথিয়ার কাছে।
তারপরে এইভাবে ওই মহিলা গেল। একটা কথা বলতে ভুলে গেছি পিছনে, যখন ওনার যে সেকেন্ড থার্ড কনসেপ্ট করে এই ফ্যামিলিতে, তখন উনি বাড়ি থেকে চলে আসে, ওই মহিলার সাথে ওনার বাবা মা কোনো কথা বলে নাই, কিছুই করে নাই। তখন উনি অনেক মানে বেবিটা লাস্ট পর্যায়ে ছিল, তো অনেক কষ্ট হয়ে যেত। তখন ওনাকে যে আমি মেয়ে, ওনাকে একদম পিচ্ছি একটা বাচ্চাকে যেভাবে পালে ঠিক ওইভাবেই টেক কেয়ার করছিলাম। রাত্রে ঘুমাইতে পারতাম, ওনার পা জ্বলতো, আমাকে বলার সাথে সাথে আমি ওনার জন্য ফ্রিজ থেকে পানি নিয়ে আসতাম।
কেন করতে, ঘেন্না হতো না?
হইতো তো, কিন্তু লাভ করতাম যে মানুষ তো বলে যে যতই হোক মা।
কে বলে?
সবাই বলে কষ্ট লাগতো।
তুমি পৃথিবী, তুমি সমাজ, তুমি তো শুরু, তোমাতেই সবকিছু শেষ, কার কথা কে শোনে?
ওই যে কি বলে, আমি তো ওদের মতো হইতে পারি নাই, আমি যখন অসুস্থ ছিলাম উনি আমাকে ফেলে রেখে চলে গেছে, আমার কষ্ট হয়, আমি ওনার মেয়ে হই কেন, ওনার মতো হইতে পারি নাই, ওনার কষ্ট দেখে কেন আমার এত কষ্ট হয়, নিজের অনেক কষ্ট হইতো, উনি কষ্ট পাইতো।
কি করতেন?
ওনার যেমন রাত্রে বেডে ঘুমাইতে পারত, ওনার নিচে ঘুমাবে বলা সাথে সাথে একটা দেড়টা নিচে ফ্লোরে মুছে দিতাম নতুন করে, যাতে উনি ঘুমালে ঠান্ডা লাগতো ফ্লোরটা। ফ্যান চলতো, তারপর ওনার প্রবলেম ছিল,
কি বলতো তখন?
তখন কিছুই বলতো না ওনার। আমি বলতাম ভালো লাগতেছে? হ্যাঁ ভালো লাগতেছে।
কোনোদিন বলেনি?
কোনোদিন বলে নাই। পরে ওনার
কোনোদিনই বলেনি কিছু,
পরে বলছে যখন উনি বলে নাই, যখন আশেপাশের মানুষরা দেখে তখন বলে যে মেয়ে তো আপনাদের অনেক সেবা করে, এখন এই মেয়ে পাবেন না, তখন মানুষ বলে ওইটা শুনি। পরে এইভাবে গেল, ওনার লাস্টে একটু প্রবলেম হয়েছে কনসেপ্টে, তো ওনার হসপিটালে এডমিট হলো,
ওনার বেবি হলো, আমি খুব এক্সাইটেড ছিলাম যে একটা বেবি আসবে। তারপর উনি যখন হসপিটালে গেছিল, একটা বেড ছিল, এখানে দুজন শোয়ার কোন সিস্টেম ছিল না। পরে সারাদিন ওনার সাথে থাকতাম, ওনার মাকে জানানো হয়েছে, বাইকে জানানো
হয়েছে,
কেউ আসে নাই, কেউ আসে নাই, ইভেন সবাই ফোন কো বন্ধ করে রেখে দিছে। তারেক আর ওনার বাবা আবু তাহের, ওনারা ওনাদের দেশের বাড়িতে চলে গেছে, ওনার মা বাড়িতে। তারপরে উনি ওনাকে হসপিটালে রাখলো, তো ওইখানে আমি ওনার সাথে থাকতাম। রাত্রে অল্প একটু ঘুমে আমাকে বলতো তুমি বাসায় চলে যাও, আমি বলছি
তোমার মায়ের ছবি আছে তোমার কাছে?
আমার, হ্যাঁ,
আমাকে একবার দেখাও তো। মানে আমি আমার জীবনের সবচাইতে কারো কথা শুনে প্রচন্ড ঘৃণা, মানে যে ঘৃণা ধরো বমি টাইপের ঘৃণা, আমি ফার্স্ট এরকম একটা ঘৃণা ফিল করতেছি। এত জঘন্য চরিত্রের একটা মানুষ, একটা জঘন্য একটা খারাপ মানুষ, খারাপ মা কেমন হতে পারে? আমার দেখার বড় ইচ্ছা, যদি বমি করে দিতে পারতাম এর গায়ে, এর গায়ে যদি বমি করতে পারতাম।
তারপরে ওনার কেউ খোঁজ নেন, উনি আমাকে বলছে তুই এখানে ঘুমাইতে পারবি না, বাসায় চলে যা। তাহলে আমি বলছি আপনার যদি রাত্রে কিছু লাগে মা, তাহলে বাবু হবে না, বাবু তো কষ্ট পাবে, আমি থাকি, থাক, ঘুমানো লাগবে না, আমি এমনি থাকবো।
পেপারের আমি,
হ্যাঁ, এটা আমার মামলার যে ইগুলো,
জাগরণী, জাগবহিনী শেখা জাগরণী আপুর পেপারে,
জি,
মায়ের যোগ সাজশে সৎ বাবা কর্তৃক মেয়ে ধর্ষণ, এর লাইন হয়েছে সেখানে দেখছি, তারই কপি এখানে, এগুলো বিভিন্ন মামলার কপি। তাহলে পাপিষ্ঠা নারীর চেহারা, একটা জঘন্য নারীর চেহারা, যে কোন ডাউট ছাড়াই দোজকে থাকবে, অবশ্যই হাবিয়া দোজকে, সেই নারীর চেহারা কেমন হতে পারে সেটা দেখবার, দুনিয়াতে থেকে দেখবার সুযোগ আমার।
আমার যে বললাম না, আমার একটা ডকুমেন্টস এগুলো নিয়ে আমি বের হইছি বাসা থেকে।
এটা হচ্ছে তখন ওষুধ যেটা দেওয়া হতো, মেডিকেশন যেটা দেওয়া হয়েছিল তোমার মিসক্যারেজ অ্যাবর্শন করানোর পর, মিসক্যারেজ তো না, অ্যাবর্শনের পর, সেই অ্যাবর্শনের পেপারস এগুলো। ওই সময় আল্ট্রাসোনোতে যে সিক্স মান্থসের বেবি ধরা পড়ে, সেই আল্ট্রাসোনোর পেপার সেই সময়কার। তারপর সিনথিয়া,
তারপরে ওনার, আমি ওখানে থাকতাম কষ্ট করে, ঘুমাইতে পারতাম না, সমস্যা নাই, বাবু হবে, এমনি থাকা যাবে, থাকলাম। পরের দিন
তাও ভালোবাসছো তারে?
হ্যাঁ, তাও ভালোবাসছি।
তার আগের কত বছর, প্রায় সাত আট বছর এভাবে তোমাকে পাপের মধ্যে, এরকম একটা জঘন্য পরিবেশের মধ্যে রাখছে,
একটা বেবিকে মেরে ফেললো আমার ভিতর থেকে, তখন আমি সব ভুলে গেছি, তখন আমার মা কষ্টে আছে। ওই ওই ইউনিটে যতগুলো মহিলা ছিল সবাই বলে আপনার মেয়ে আপনাকে অনেক করে, যে উনি নামার আগে ওনাকে, মানে আমি দরজা খুলে দিতাম, উনি ওয়াশরুমে যাবে ওনার জন্য দাঁড়ায় থাকতাম যাতে স্লিপ কেটে পড়ে না যায়।
মায়া আসছে কোথেকে তোমার মধ্যে?
সেটাই জানি,
তো মায়া ভালোবাসার রূপই দেখনি কখনো? বাপে বিদেশ বিভুয়ে থাকছে, বাপ মায়ের মধ্যে সম্পর্ক তো ভালো ছিল না, মায়ের পরকীয়া করছে, তার তার আয়েশের স্বামীরে দিয়ে মেয়েকে জীবন, সারা জীবন ধর্ষণ করাইছে, সেই মানুষের প্রতি এত ভালোবাসা, এত মহব্বত আসে কোথেকে? কোথায় শিখছো এই ভালোবাসা? কেমনে আসছে তোমার মধ্যে এই ভালোবাসা?
জানি না,
যার শৈশব নাই, যার কৈশোর নাই, যার ছোট ছোট ছেলেবেলা নাই, সবকিছু যার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, একটা অসম্পূর্ণ জীবন নিয়ে তুমি চলছো, সেই জীবনে কিভাবে আসে ভালোবাসা?
তারপরে ওনার ১৯ মে ওনার সিজার হয়, নূর হয়, নূর হওয়ার পর ওই লোকটা ওনার ছেলে হইছে, খোঁজ করার টাইমই নেই ওনার কাছে, বাট ওই ছেলের মাকে নিয়ে আসলো দেখলাম, বাট তারপর দেখলো সিজারে হইছে, নূরকে ইনকিউবেটার নিয়ে গেল। তারপরে ডাক্তার আসতো, ডাক্তার কখন আসতো তখন চিন্তা থাকতো আমার, যে ডাক্তার আসবে নূরের নিউজটা নিতে হবে, নূর ভালো আছে কিনা দেখতে হবে, নূর কেমন আছে আমার ভাইটা। তারপরে চার দিন পর, যেমন আমি রাত্রে ঘুমাইতাম না, বাসায় আসতাম, বাসায় কাজের মহিলাকে দিয়ে ক্লিন করতে হইতো, বাসাটা করাইতাম, পরে আবার চলে যেত, এরকম করতে করতে আমি মাঝখানে অসুস্থ হয়ে গেছি, একদিন রাস্তায় ঘুরে পড়ে গেছি, তাও কেউ ছিল না ওই দিন আমার সাথে, কেউ ছিল না। তারপরে একটা দোকানের সামনে আমি ঘুরে পড়ে গেছি, উনি আমাকে এনে আমাকে ঠিক করছে, ওষুধের দোকানের সামনে, ফার্মেসির সামনে, সকালে আমি ঘুরে পড়ে গেছি, পরে উনি আমাকে স্যালাইন ওষুধ খাওয়াইল, পরে গেলাম, যাওয়ার পর হ্যাঁ বললো কেন ঘুমাও, এগুলোই বল শোনার। তারপরে গেল, যাওয়ার পর নূরকে চার দিন পর উনি ইনকিউবেটরে দেখতে গেছে, দেখার পর উনি আসতে আসার পর একটু ব্যথা পাইছে, তখন ওনাকে যে ইনকিউবেটরের গ্লাসগুলো যাতে টেনে না খুলতে হয় সেগুলো বলছে। পরে উনি যখন, তারপর থেকে আমি আর বাসায় আসতাম না।
কাকে তুমি উনি করতেছো?
ওই যে আমার কি বলে মা,
এত আদব শিখছো কার কাছে? কেমনে আসছে তোমার মধ্যে আদব? আমি তখন বহু কষ্টে বহুক্ষণ ধরে শুধু আমি আমার নোংরা ভাষাগুলোকে, নোংরা শব্দগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করছি। ব দিয়ে যত রকমের নোংরা শব্দ আছে বারবার আসছে আমার গলা অবধি, গিলে নিচ্ছে। ন্যাশনাল কোন মিডিয়াতে এ ধরনের ভাষা ব্যবহার করা যাবে না বলে। বাট আমি এম শিওর, আমি যতটুকু আমি নিজেকে চিনি, স্টুডিও থেকে বার হওয়ার পরেই আমি ইচ্ছা মতো হয়তো কিছুক্ষণ খিস্তি করব। যে পাপিষ্ঠ লোকটার চেহারা আমি দেখতেছি আর যে পাপিষ্ঠ মহিলা আমার সামনে আছে, কিন্তু যে মানুষটি ভিক্টিমাইজড হয়েছে সে এত আদবের সাথে কিভাবে কথা বলতে পারে, সে এত কিছুর পরেও কিভাবে ভালোবাসতে পারে?
কারণ আমি তো ওদের মতো না।
এত অল্প বয়সে অন্যজনের মতো হতে শিখেছ? অবাক হচ্ছে অন্য জায়গায় এত কিছুর পরেও ওই জালি মহিলার ভেতরে এতটুকু মায়া জন্ম নেয়নি।
পরে উনি ওনার বেবিকে দুধ খাওয়াইতে যেত, ইনকিউবেটরের গ্লাসটা আমি যাওয়ার সময় দরজাটা খুলে দিতাম, তারপরে ওইখানে উনি ভিতরে যেত, দুই ঘন্টা তিন ঘন্টা থাকতো, তখন আমি ওইখানে দাঁড়িয়ে থাকতাম, ওইখানে একটা সোফা ছিল ওইখানে বসে থাকতাম, যখন উনি আসবে তখন এটা দরজাটা খুলে ওনাকে বের করতে হবে, করে দিলাম। ওইখানে চোদ্দ দিন ছিল, চোদ্দ দিনে সবগুলো মানুষ মানে লিফটের লোক হয়েছে দারুণ হতে সবাই বলে এত ভালো মেয়ে আপনি কোথ থেকে পাইছেন, বাট আমি তো জানি আমার সাথে কি করছে। তারপরে বেবি হওয়ার পর ওনার মা ওনাকে ফোন করেছে, তখন আমার কাছে ফোন ছিল যে আমার ছেলে তো বাড়িতে গেছে, ফোনে প্রবলেম হয়েছিল এই সেই, তখন আমি ওনাকে, উনি শুধু ওনার মানে উনি যেমন ওই মহিলাটা যেমন আমার মা সেলিনা ওর মতো ওর মা বলতেছে আমার ছেলে এই হইছে এই হইছে, তো আমি একটা কথা বললাম তখন যে আপনি তো বারবার আপনার ছেলের কথাই বলতেছেন কিন্তু আপনি একবারও তো জিজ্ঞেস করতেছেন না যে আপনার মেয়ে কেমন আছে, ও তো অসুস্থ, আপনার ছেলে ঠিক আছে ও ঘুরতে গেছে বাড়িতে ওর বাবার সাথে, কিন্তু আপনার মেয়ে তো হসপিটালে, আমাদের আপনার মেয়ে প্রেগনেন্ট, এটা তো জিজ্ঞেস করা দরকার যে ওর বাচ্চাটা কেমন আছে, সেটা আপনি জিজ্ঞেস করেন নাই। তখন আমি জিদে বলছি আপনি এখানে ফোন করেন না, আল্লাহর রহমতে আমার ভাই ভালো আছে আমার মাও ভালো আছে, আপনি কখন আর ফোন করেন না। পরে আমি ফোন রেখে দিছি, পরে ঠিকই ওনাদের সাথে খবর হয়েছে, মান্নান ওর ছেলে তো খোঁজ নেওয়ার টাইমই নেই ওর কাছে। আমি ডাক্তারের কাছে যাইতাম, ডাক্তার একদিন ভুলে বলে ফেলছে যে আমি তোর বোন, আমি তখন বুঝিনি, উনি আমাকে বলছে যে তোমার বেবি ভালো আছে, মানে ভুলে যে সবাই তো প্যারেন্টস যায় বাচ্চার নিউজ নেওয়ার জন্য। তখন
ছোট্ট একটা বিরতি, ফিরে আসছে এখনই।
শুনছেন ঢাকা FM 90.4, আর এখন যাচ্ছি টুইং ব্রেকে।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টুইং ব্রিং সাদে টুইং টুইং
জীবনের ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো সেলিব্রেট করতে বাধা কোথায় আর? কালার্স কোলা, কালার ইউর লাইফ।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিং টিং স্বাদে টুইং টুইং।
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে।
জানেননি একবারে ঠাডার মতন ঢাকা FM 90.4।
যমুনা রেফ্রিজারেটর টাইম চেক, এখন সময় রাত একটা।
সুরাইয়া মাহমুদা, যমুনা রিসার্চ সেন্টার।
যমুনা আমার প্রয়োজন বোঝে, আমার ফ্রিজে রাখা খাবারগুলো প্রতিদিনই নষ্ট হয়ে যাচ্ছিল, এ কারণেই আমি এমন একটি ফ্রিজ খুঁজছিলাম যাতে ক্ষতিকারক সিলিকন একদমই ব্যবহার হয় না। যমুনা সম্পূর্ণ সিলিকন মুক্ত 100% ফুড গ্রেডেড ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করেছে স্বাস্থ্যকর ফ্রিজ, আর আমি টোটালি টেনশন ফ্রি। যমুনা আমার প্রয়োজন বোঝে।
সুখের ঠিকানা আছে জানা, ভালোবাসতে তাই নাই মানা, আমার ভরসা সে যে রাজা তুপার, রাজার মতো ভালোবাসি বারবার আমার সুখে আছে হরদম, গোলাপের সুগন্ধে রাজা সুপার কন্ডম, গোলাপের
এসএনসি রাজা সুপার কন্ডম এখন আরো উন্নত, মন মাতানো গোলাপের সুগন্ধ নিয়ে আপনার হাতের কাছে, গোলাপের সুগন্ধে মেতে উঠুন ভালোবাসার নতুন আনন্দে রাজা সুপার কন্ডমের সাথে। ইউএসএআইডির আর্থিক সহযোগিতায় এসএনসি কর্তৃক প্রচারিত।
গোলাপের সুগন্ধে রাজা সুপার কন্ডম।
সারা দেশে সবার সাথে ঢাকায়
সুখের ঠিকানা আছে জানা, ভালোবাসতে তাই নাই মানা, আমার ভরসা সে যে রাজা তুপার, রাজার মতো ভালোবাসি বারবার আমার সুখে আছে হরদম, গোলাপের সুগন্ধে রাজা তুপার কন্ডম, গোলাপের
এসএনসি রাজা সুপার কন্ডম এখন আরো উন্নত, মন মাতানো গোলাপের সুগন্ধ নিয়ে আপনার হাতের কাছে, গোলাপের সুগন্ধে মেতে উঠুন ভালোবাসার নতুন আনন্দে রাজা সুপার কন্ডমের সাথে। ইউএসএআইডির আর্থিক সহযোগিতায় এসএনসি কর্তৃক প্রচারিত।
গোলাপের সুগন্ধে রাজা সুপার কন্ডম।
ভালোবাসার বাংলাদেশ,
জীবন্ধু শুনছেন ভালোবাসার বাংলাদেশ। যারা ফেসবুকে কানেক্টেড হয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কমেন্ট করুন, সিনথিয়ার জীবনের গল্প শুনছেন আপনার, যেহেতু আপনি শুনছেন আপনার কমেন্টগুলো আপনি কিন্তু অবশ্যই করতে পারেন, আমরা দিচ্ছি আপনার কমেন্টগুলো। এবং বন্ধু, আমার আইটি জীবন্ধু ঢাকার মিরপুরে এবং সিলেটে এপ্রিল মাসে যারা নতুন সংযোগ নিবে তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে মিরপুর থেকে তিনজন, সিলেট থেকে তিনজনকে আমার আইটির পক্ষ থেকে মে মাসে ঢাকা এফএম এর ভালোবাসার বাংলাদেশ প্রোগ্রামে আমন্ত্রণ করে পুরস্কৃত করা হবে। বিস্তারিত যোগাযোগ করুন 09611333377। বন্ধুরা, যারা ফেসবুকে কানেক্টেড হননি তাদেরকে জানিয়ে দিচ্ছি কিভাবে কানেক্টেড হবেন। ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে টাইপ করবেন ঢাকা স্পেস এফএম স্পেস 90.4, লিখলে কিন্তু পেজ আছেন অনেকগুলো পেজ, সেখান থেকে রিয়েল ফ্যান পেজটি চেনার জন্য আপনাকে দেখতে হবে যে পেজে লাইকিং এর পরিমাণটি 2,96,000 প্লাস, সেই পেজটি আমাদের রিয়েল ফ্যান পেজ। এবং বন্ধু, যে পোস্টটি আজকে দেওয়া হয়েছে সেই পোস্টে আপনি আপনার মূল্যবান কমেন্টটি লিখবেন এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। আর এই মুহূর্তে ফিরে যাচ্ছে আবারও সিনথিয়ার কাছে।
তারপরে ওইখান থেকে আসলো ওই বেবিটাকে আমি বড় করলাম, এটা চলে গেল। তারপরে যে আমাকে কিশোরী নানগান্ড পাঠাইলো, ওইখানে যেগুলো মানে আমার লাইফও আমি দেখি নাই, হ্যাঁ জঘন্য আমার সাথে করছে আমার ফ্যামিলি সেটা দেখছি, এর থেকে আরো জঘন্য জায়গা আমাকে পাঠাইছে
ওখান থেকে,
মামলা করছি ওখান থেকে, জঘন্য জায়গায় পাঠাইছে কিশোর উন্নয়ন কেন্দ্র। এত খারাপ যে ওখানে খাবার দেয় কি করলা ভর্তা, তারপর পেঁপে ভর্তা, তারপর ওগুলো খাইছি, এটা কোনো প্রবলেম না, কারণ আমার ওই লোককে শাস্তি দিতে হবে। এক মাস দুই দিন ওইখানে এভাবেই ছিলাম এত কষ্ট করে। তো উনি আমার সাথে দেখা করতে গেছি দুদিন পরে, না এক সপ্তাহ পরে, যাওয়ার পর আমাকে বলল যে তুই চল বাসায় মামলা টামলা উঠে সবকিছু শেষ করে চলে যা। তো উনি ওইখানে যায় বলতেছে যে এর মেয়ের সমস্যা, ও আমার কাছে টাকা চায়, এই চায়, সে চায়, অনেক কিছু চায়, ওকে দিতে পারলে ভালো না দিতে পারলে ভালো না। তখন আমি ওনাকে বললাম ওর ক্যারেক্টারের প্রবলেম, আমার সামনে রত্না ম্যাডাম বসেছিল। তখন আমি বললাম যে ম্যাডাম, ওনাকে জিজ্ঞেস করেন যে আমার যদি ঠিক আছে আমি ছেলের সাথে ফুর্তি করতে হবে, আমার ছেলেদের সাথে মানে ভাল লাগে থাকতে, কি বলে ওইগুলার সাথে ঘুরতে ফিরতে ভাল লাগে, তাহলে আমি এরকম জঘন্য জায়গায় কেন আসি? আমি ওনার থেকে টাকা নিতাম, এক সপ্তাহ ভাল লাগে একটা হোটেলে ছেলের লগে থাকতাম, মজা নিতাম, বাসে ব্যাক করতাম, ওনাদের কাছ থেকে টাকা নিতাম, এটাই। বাট আমি এখানে আপনাদের এরকম জঘন্য জায়গায় জেলখানে কেন আসি? তারপর ওনাকে জিজ্ঞেস করছে, উনি কোনো কথা বলে না। তারপর আমি বললাম যে ম্যাডাম, ওনাকে জিজ্ঞেস করেন যে ওনার হাজবেন্ড আমার সাথে এগুলা কেন করছে। তখন উনি বলে যে ম্যাডাম কখনোই না, আমি কোনোদিন বিলিভ করি না যে ও উনি ওনাকে ওইগুলো লোকেশন করছে। তো ওই মহিলা কেমন খারাপ যে তার নিজের মেয়েকে ভুলে গিয়ে ওই লোক ওনার কাছে আপন হয়ে গেছে, যে মেয়েকে উনি জন্ম দিছে, যে মেয়ের প্রতিটা হাঁটা চলা সবকিছু উনি জানবে, কারণ উনি জন্ম দিছে এই মেয়েকে। তো উনি কিভাবে আমাকে বলতে পারে খারাপ? আমার মনে হয় ওই মহিলাই খারাপ, আর ওকে যে জন্ম দিছে সে হয়েছে সবচেয়ে বড় খারাপ। ওর ঘরের থেকে এরকম পাপ জন্মাইছে, তার জন্য ওর মার কাছ থেকে যেটা পাইছে সে সেটা আমার সাথে করছে, তার মা তাকে দিয়ে ব্যবসাগিরি করছে, সেটা সে আমার দিয়ে করতে চাইতেছে, তার ফ্যামিলি এখন পর্যন্ত তাকে দিয়ে ওইটা করাইতেছে, তার জন্য সে এখন পর্যন্ত আমার সাথে এটা করতে চাইছে। বাট প্রবলেম হয়েছে ওই জায়গায় যখন আমি ওর মতো ব্যবসাগিরি করতে পারি নাই, ওদের বিরুদ্ধে প্রতিবাদ করছি, ওই কুত্তার বাচ্চাদের এগুলো আমি মেনে নিতে পারি নাই, ঢানকির বলার এগুলো আমি কখনো মেনে নিতে পারি নাই।
তুমি তো এরকম না, তুমি তো এভাবে কথা,
আমি আর পারতেছি না গুরু, আমার ভিতর অনেক ক্ষোভ, আমি আমাকে একটু বলতে দেন, একটু বলতে চাই,
এভাবে বলো না।
আচ্ছা আমি এভাবে বলবো না। তারপরে আমাকে দুইবার ব্ল্যাকমেল করতে গেছে ওইখানে, সবাইকে বলছি যে আমার সাথে ম্যাডামদের কাছে যে এরকম এরকম করছে, তখন সবাই বলে যে না এরকম করতে পারে না, তোমার মনে অনেক ভালো। তখন আমি বললাম যে ঠিক আছে, আপনারা সবাই বলেন উনি অনেক ভালো, নর্মালি যখন আপনার মা বাবা আপনাকে যখন অনেক অন্যায় করবে, আপনার অন্যায় করছেন ঠিক আছে, যখন আপনাদের কাছে ফিরে আসবে তখন কিন্তু আপনাদের অটোমেটিক মা বলা লাগবে না, মন থেকে মা ডাকটা চলে আসবে, কিন্তু আমার মন থেকে তো এই ডাকটা আসে না মা, আমি ওনাদের শুধু ওই মহিলা করে বলতেছি যে ওই মহিলা আমার সাথে এমন করে। তখন বলে কে ওই মহিলা? আমি বললাম আমার মা। তো আমার মন থেকে কেন আসে না ওই ডাকটা, যাকে আমি এত লাভ করি কেন আসে না? কারণ সে আমাকে অনেক কষ্ট দিছে, তো আমাকে অনেকবার বলছে যে মামলা তুলে নাও, তুমি মাহবুব শিশির ওদের নামে মামলা করো, যারা তোমাকে হেল্প করছে তাদের নামে মামলা করো, চলে আসো, ওই ছেলেরা ভালো না এই সেই। যখন আমাকে মেডিকেল করতে নিয়ে যায় তখন আমার আয়ু আমার মানে যারা আমার সাক্ষী তাদের সাথে আমাকে কন্ট্যাক্ট করতে দেয় নাই, বাট যারা আমার যাদের বিরুদ্ধে আমি মামলা করছি তাদের সাথে সে আমাকে কন্ট্যাক্ট করে দিছে, তাদের ছাড়া আমাকে কিছু করে, তারা ওইখানে আমাকে ব্ল্যাকমেল করছে, ওইখানে যে বলে আমি খারাপ। তারপর ওইখান থেকে আসলাম, তারপরে জাস্টিস ফর ওমেনরা অনেক একটা ছেলেকে ম্যানেজ করে যার নাম তানভীর, সে আমার জন্য অনেক কষ্ট করে, সে আমাকে ওইখান থেকে বের করে নিয়ে আসে। আমি জানি না আমার লাইফে অবশ্যই আমি অনেক ভালো কিছু একটা করছি যে তানভীর মতো ছেলে আমার লাইফে এসছে, যে ছেলে কখনো কোনোদিন কষ্ট করে নাই কারো জন্য, কখনো মানে কিচ্ছু করে নাই, ওই ছেলে আমার জন্য গাজীপুর এভরিডে যাইতো, বাট আমি আমার সাথে দেখা হইতো না, কারণ আমি তো একটা জেলখানার ভিতরে থাকতাম, যে আমরা যেমন গ্রামে মুরগি পালে না যে মানে একটা এরিয়া থাকে একটা খোয়ার, এটার থেকে আমরা গনে গনে বের করব, আমি ওরকম জায়গায় থাকতাম যে আমি যদি একটু বের হইতাম আমাকে গনে গনে বের করতো, গনে গনে আবার ঢুকতে হইতো ওর ভিতরে, ও নিজের একটা যে। তারপরে আমি এখানে অনেক হ্যাপি ছিলাম আল্লাহর কাছে, যেখানে আমি একটা শান্তির নিঃশ্বাস ফলাইতে পারতাম যে আজকে তো আমাকে কেউ আসবে না, আজকে তো কেউ আমার দরজায় নক করবে না। আজকে তো আমার সাথে ওইগুলো হবে না। পরে ও আমার জন্য ওই ছেলেটা আমার জন্য অনেক করে, ওই ছেলে নিজে আমাকে বের করে টাকা খরচ করে আমাকে কিশোর উন্নয়নগঞ্জ থেকে বের করে নিয়ে আসে, তখনও যখন আমার কাছ থেকে উকিল নামে সাইন করাইতে নিয়ে আসে ওই ছেলে আমার জাস্টিস পরমেন, ওরা আমাকে দেয় নাই, মাঝখানে আমার আবার উন্মুক্তের
ফাইনাল পরীক্ষা অক্টোবরে, আমাকে সেপ্টেম্বরে কিশোরনারায়ণগঞ্জে পাঠাইছে, অক্টোবরে 28 তারিখে আমার পরীক্ষা। এর মাঝখানে আমাকে বই দেয় না, আমি ওই মহিলাকে বলছি যে আমি তো মাত্র দুইটা ড্রেস নিয়ে আসছি, আমাকে একটা ড্রেস দাও।
তোমার বাবাও কি এর মধ্যে দেশে আর ফেরেনি?
আমার বাবা
এই এতগুলো ঘটনা ঘটে যাচ্ছে দেশের বাইরে, সে কি জানতে পারছে নাকি তাও পারছে না?
আর সে আমাদের সাথে কারোর সাথে কন্টাক্ট রাখতে চাইছে না, যখন ওই মহিলা চলে
ডিভোর্স হয়ে গেছে তখন আর কোনো কানেকশন রাখতে চায়নি
ওই মহিলা।
এবং তুমি নিজে বাঁচার স্বার্থে, পড়ালেখা চালিয়ে যাওয়ার স্বার্থে বাধ্য হয়ে মহিলার সাথে, এবং সেই সাথে মহিলার যে মানে
জামাই,
তার সাথে তুমি বাধ্য হয়ে থাকতে শুরু করো, ওই সময়কার ঘটনা।
কারণ
তোমার বাবা আর তখন কোন রকমের যোগাযোগ তোমাদের সাথে করে না। তারপর বলছিলে তুমি যে ছেলের হাত সাথে বার হয়ে আসলেন তানভীরের সহযোগিতা, তানভীরের সহায়তায়।
মাহবুব ওরা আমাকে কোর্ট থেকে ইয়ে করে আমাকে নির্যাতন বেরোতে দিবে না,
জাস্টিস ফর উইমেন, রাইট?
হ্যাঁ, জাস্টিস ফর উইমেন।
ওকে
জি। তারপরে উনি আমাকে ওইখান থেকে ওনারা আমাকে কোর্ট ফালায়, আমাকে উকিল নামে আমি সাইন করি, তারপর আমাকে কোর্ট ফালায়, দেন আমি যাই। যাওয়ার পর প্রায় এক মাস পর বাহিরের নিঃশ্বাস নিতে পারছি, এক মাস দুই দিন পর বাহিরের লাইফ। মানে এর আগে আমি মানে আসামি ছিলাম, যেটা আসামি যারা জেলে ছিল তারা জানে। তারপর আমার কষ্ট নাই যে আমি ওইখানে ছিলাম, অনেক সেফ ছিলাম আমি, আমার একটাই কথা, আমি ওইখানে সেফ ছিলাম, কষ্ট পাইছি বাট শান্তির নিঃশ্বাস নিতে পারছি। পাগলের সাথে ছিলাম বাট পাগলরাও ভালো, ওদের সাথে আমি ভালো বিহেভ করছি, ওরা আমার সাথে ভালো বিহেভ করছে। বাট যখন আমার মা যে ভালো হয়ে আমার সাথে কুত্তার মতো আচরণ করছে, সেটা না আমার কাছে মানে মুখে প্রকাশ করার মতো না, যা যা করছে আমার সাথে। তারপরে আমাকে কোর্ট ফেলে আমাকে এখান থেকে বের করতে দিবে না, ওই যে ওনার ভাই তারেক, তারেক আজিজ, ও আর সেলিনা চলে আসছে কোর্টে, ওই মেয়েকে জামিন দেওয়া যাবে না, এ মেয়ের বয়স হয় নাই, এ মেয়ের এটা হয় নাই, মেয়েকে আবার কিশোরনারায়ণ পাঠান। তখন আমার উকিল ছিল, আমার উকিলের নামও তানভীর। তো তানভীর ভাইয়া চারটা উকিল ওনারা ঠিক করছে, কোনো মতে উকিলকে আমি বুঝাইলাম, যেহেতু আমার মামলা 18 বছর হয়ে গেছে, ওনারা বলে 18 বছর হয় নাই, বলে হয়েছে। তারপরে কোন ছেলের সাথে ছবি আমাকে এডিট করে বলে মানে জজের কাছে যে ও তো খারাপ, তখন আমি বললাম আমি খারাপ না, খারাপ আপনি, কারণ যেদিন আপনি ওই লোককে বিয়ে করছেন, যেদিন আপনি ওই লোকের সাথে রিলেশন করা স্টার্ট করছেন, ওই দিন আপনি আমার মা রন নেই, তখন ওই মহিলা সবকে ওই পুরুষের সবকিছু হয়ে গেছেন। আপনি যে সন্তান জন্ম দিয়েছেন, আপনার সবার আগে সন্তানের কথা চিন্তা করতে হবে, সন্তান কোনটা ভালো চায়, সন্তানে কোনটা ভালো চায়, বাট আপনি সেটা জানেন, আপনি শুধু নিজের স্বার্থটা চাইছেন, নিজে কিভাবে হ্যাপি থাকবেন। তারপর এগুলো শুনে জজ আমাকে নির্জিমে দিয়ে দিল, নির্জিমে না, নির্জিমে দিছে আর তানভীরে এতে দিছে, বলছে এই ছেলেকে বিয়ে করতে হবে, বিয়ের এটা দেখাই দেবো, নাইলে ওই ছেলেকে কোর্টে ইয়ে কিশোরনারায়ণকে পাঠা দেবে। তা আমার কিছু করার নেই আর, বিয়ে করতে হবে, কারণ আমার পরীক্ষা দিতে হবে। তারপরে পরীক্ষা বের হলাম 3 তারিখে, ওইখান থেকে বের হয়ে গেলাম শুক্রবারে। বের হওয়ার পর আসলাম, তারপরে বিয়ে হলো, বাট বিয়ে হয়েছে এটা জাস্ট এমনিতেই। আমি এখন আমাকে একটা হোস্টেলে রাখে, হোস্টেলে থাকি, ওইখান থেকে এসে পরীক্ষা দিছি, পরীক্ষা দেওয়ার পর পরীক্ষার রেজাল্ট দিছে, ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। তারপর এখনো মামলা চলতেছে। আমি শুধু এখানে আসছি একটাই জিনিসের জন্য, যে ওই লোকটা পৃথিবীর কোন প্রান্তে পলায়ন হয়েছে, আমি জাস্ট ওই লোকটাকে চাই, ও আমার লাইফটা শেষ করে দিছে, ওই মহিলাটা যা করছে করুক, বাট ওই যে লোকটা ও হুজুর সেজে থাকে এত ভালো, বাট তাকে আমার সামনে চাই, আর ওই কুত্তার বাচ্চারে আমি জুতা দিয়ে বাইরে চাই, ওকে আমি আমার নিজের হাত দিয়ে বাইরাবো না, কারণ আমার হাত নষ্ট হয়ে যাবে, ওর মতো এত জঘন্য লোককে আমি আমার হাত দিয়ে মারবো। ও আমার লাইফটা শেষ করে দিছে, 7 বছরের মেয়ে থেকে, 7 বছর 8 বছরের একটা মেয়ের 2016 সাল পর্যন্ত পুরো লাইফটা ও শেষ করে দিছে, আমার লাইফে কি আছে বাকি? যখন আমি ফ্রেন্ডদের সাথে ঘুরব, যখন আমি স্কুলে যাব, তখন আমাকে বাসায় বন্দি করে রাখে, শুধুমাত্র ওই লোকটার। এত খারাপ কেন লোকটা? পুরুষরা এত খারাপ হয় কেন? সবাই, হ্যাঁ সবাই খারাপ না, কিন্তু আজও আছে, এখন ওই পৃথিবীতে এমন অনেক পুরুষ আছে যে বাবার মুখোশ পরে থাকে, বাট অনেক খারাপ। আমি চাই যে আমার মধ্যে কোন মেয়ে যাতে এগুলো কখনো আর ভুগতে না হয়, আর এরকম মাকে জায়গায় মেরে ফেলা উচিত। আমি ওই মহিলাকে সামনে পেলে মেরে ফেলবো, আর ওই লোকটাকে, ওদের সবাইকে আমি মেরে ফেলবো আমার লাইফে। আমি ওদেরকে আমি শাস্তি দিবই। ওরা হ্যাঁ তোমরা টাকা খাওয়াইতেছ, সব করতেছ, করো, বাট এই জন্য করতেছ, যখন মরবা তখন আল্লাহ বিচার করব। আমি আমার যতটুকু সামর্থ্য আমি করতেছি সামর্থ্য দিয়ে, আপনার আমার আমার যতটুকু করা দরকার আমি করতেছি, এখনো করে যাব যতদিন আছি, তারপর আমি ওদেরকে ছাড়বো না কখনো। আমার মামলা হ্যাঁ আসামিকে এখনো ধরতে পারে না পুলিশ, ওদের কাছে যাই কিছুই করতে পারে না। আমার আমি এতই বোকা না যে তোমরা কেমন কেন ধরতে পারো না, বুঝি সবই বুঝি। ওই লোক হ্যাঁ আমি ওদের শাস্তি দিতে পারবো না, ওকে আমি একদিন না একদিন পাব, ওকে ওই দিন আমি দেখাবো। আমি এত মারা মারবো, এত মারা মারবো, এত জুতা দিয়া বাইরাবো যেটা আমি মুখে প্রকাশ করতে পারতেছি না। ওই মহিলা, ওই মহিলার বাবা হয়েছে টায়ার মাস্টার, সেলিনার বাবা বলে আমি মুক্তিযোদ্ধা, কি করতে পারবা মুক্তিযুদ্ধ হয়ে কি করছো, তুই নিজে তো ঘরে জঙ্গি পালতেছস, নিজের মেয়েকে তো বিয়ে দিছ জঙ্গির কাছে, যার একটা মেয়ের জীবন নষ্ট করে ফেলে, এটা কোনো মানে নাই, পুজোর তো কোনোদিন হবে না। এত খারাপ, আমি আমার লাইফে অনেক ভুল করছি, অনেক ভুল করছি, এদেরকে এখনো পর্যন্ত সম্মান করে যাইতেছি। আমি সম্মান করি ওই লোকটাকে, তানবীরকে, যে আমাকে এত কিছু জানার পর আমাকে বিয়ে করছে, ওই আমাকে ওইখান থেকে বের করছে নরকের থেকে। আমি তানবীরের কাছে অনেক কৃতজ্ঞ, ওর কাছে। ও সবকিছু শেষ করে দিয়েছে শুধুমাত্র আমার জন্য সবকিছু, বাট আমি ওকে কিছুই দিতে পারতেছি না। কি দিব আমি, আমার কাছে কিছু আছে গুরু ওর দেওয়ার মতো? কিচ্ছু নাই। আমি বলি আমি না পারতেছি ওই লোকদের শাস্তি দিতে, আমি কি বলবো,
কারো পক্ষে কি সম্ভব, পৃথিবীতে কি কারো পক্ষে সম্ভব মা, যে অন্যায় ভাবে কারো আব্রুকে যখন কেড়ে নেওয়া হয়।
তখন আরেকটা কথা বলার আছে
মা, আমি বলি এটা কি কারো পক্ষে সম্ভব যে এরকম একজন নর্মাল একজন নরপিশাচ একটা নোংরা, এই যে যে নোংরার কথা বলতেছো, এই মান্নান এবং সেলিম সেলিনা, এদের পক্ষে কি সম্ভব তোমাকে তোমাকে নষ্ট করা, তোমাকে ধ্বংস করা? আসলে কি নষ্ট করতে পারছে মা তোমারে?
না,
তোমার আত্মাকে কি ছুঁতে পারছে, তোমার রূহকে কি স্পর্শ করতে পারছে? তো তানবীরের জন্য ব্লেসিং মা, যে এত কিছু এত ঘৃণা দেওয়ার পরও যে তুমি এত ঘৃণিত মানুষকে ভালোবেসে আদর্শ হাগ করছো এই সেলিনারে, সেখানে সেই তানভীর আমি বুঝতেই পারছি যে সে কি পরিমাণ ভালোবাসা তোমার কাছ থেকে পাবে।
তারপরে আমি আজ পর্যন্ত এখন আমি ঘুমাইতে পারি না গুরু, আমি ওই যে ক্লাস ফাইভ থেকে আমি কখনো রাতে ঘুমাইতে পারি না, এখন পর্যন্ত আমি রাত্রে একটু ঘুমাইতে পারি না। আমাকে সবাই বলে তুই পাগল ঘুমাও না কেন, মানে আমার ভয় হয় আমি রাত্রে ঘুমাবো, আমার ওই জিনিসগুলো আমার মাথায় ঘুরে, আমি ঘুমাইতে পারি না এখন পর্যন্ত। আমার রাত দুইটা বেজে যায়, কখন চারটা বেজে যায়, এই আমি জাগনেই বসে থাকি। আমার সাথে যারা থাকে তারা বলে তুমি ঘুমাও না কেন, বাট আমি ঘুমাইতে পারি না। আমি বলি সবাইকে তো বলা যায় আমার কি কষ্ট, আমি ওইগুলোর জন্য একবার সুইসাইড করতে গেছিলাম। ওই মহিলাকে মানুষ তো অনেক ভাবেই মরে, ও যদি সুইসাইড করে মরতে চায় মরুক, আমার যে আমাকে জন্ম দিছে। তখন আমি চিন্তা করলাম যে আমি কেন মরবো, ওদেরকে আমার শাস্তি দিতে হবে। ওকে আমি ঘুমাইতে পারতেছি না, আদ আমি ঘুমাইতে পারতেছি না, আমি কিভাবে যে একটু শান্তির ঘুম ঘুমাইতে পারবো, দীর্ঘ 7-8 বছর ঘুম কি জিনিস সেটাই আমি জানি না।
সব ঠিক হয়ে যাবে মা,
এখনো তো ধৈর্য ধরে আছি আল্লাহর উপর ভরসা রেখে।
মা তুই তো আমারে ভালোবাসিস, তোর লাভ গুরুরে ভালোবাসিস তুই, এদের সামনে ভালোবাসিস?
আমি পৃথিবী সবাইকে ভালোবাসি একটা মানুষ হিসাবে, বাট ওরকম নর পশুদের ভালোবাসি না। একটা মানুষের মানুষকে ভালোবাসা উচিত।
সব ঠিক হয়ে যাবে।
আমি আমি আমার ফ্যামিলি, বিশেষ করে মা, আমার লাইফে মা কোনো জিনিসই নাই। আমি যদি আবার নতুন করে কারো কাছে জন্ম হইতে পারতাম, আমার যদি আবার নতুন করে কোথাও জন্ম হইত, নতুন একটা মা পাইতাম, তার আদর পাইতাম, আমার খুব খারাপ লাগে। এখন দেখব তো ভালো ভালো মা তার সন্তানের জন্য কত কিছু করে, এখন পর্যন্ত সে শুধু আমার খারাপই করে যাইতেছে। আজও আমি কোথাও গেলেছি, আমার যদি জানে আমি ওইখানে গেছি, ওইখানে যেয়ে বলে ও খারাপ। আমার সাথে অন্য ছেলের ছবি হিট করে বলে যে আমি নাকি খারাপ। আমি কি অন্যায় করছি যে আমি মা পাই নাই? না পাইছি ভাই, না পাইছি বোন, না পাইছি নানুর বাড়ি, কিচ্ছু পাই নাই। সবাই আমাকে খারাপ বলে, আমি জানি আমি খারাপ না, এই জন্য আমি এতটুক পর্যন্ত আসছি, এতটুক পর্যন্ত সহ্য করতেছি। আমি খারাপ না, আমি কিচ্ছু করি না, আমি অন্যায়ের প্রতিবাদ করতেছি। আমার কাছে কেউ বিলিভ করুক আর না করুক, তাতে আমার কিছু আসে যায় না। আমি জানি আর আমার উপর আল্লাহ জানে যে আমার সাথে কি হয়েছে। আমার কাউরে কিছু বানায় বলা দরকার নাই, কিছু বলাও দরকার নাই। আমার লাইফে যা হয়েছে তাই, আরো কত কথা আর বলে যাব না, আর বলতে চাই না। আমার মানে আর বলবো না।
তোকে অনেক ভালোবাসি আমার। আবার আসলে আমার বুক ফাটতেছে। আমার কাছে এখানে কোনো লাইন ডিটেক্টিং মেশিন নাই, বাট আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি প্রত্যেকটা বলা শব্দ, প্রত্যেকটা বর্ণ যদি সঠিক হয়ে থাকে, তোর কাছে ক্ষমা চাওয়ার ভাষা আমাদের জানা নাই। অনেক ইমোশনাল মুহূর্ত আমি এতে সম্পার করেছি গত 8-9 বছরে। আজ তুই কাল পুরো সময় আমার চোখ দিয়ে পানি বসে তুই দেখছিস, এইটা তোর সাথে আমার কোন কালের কোন সম্পর্ক নাই, কোন রিলেশনশিপ নাই। যে মুহূর্তে তুই বলছিস যে তোর মা নাই, বাবা নাই, ভাই বোন কেউ নাই, বাট সেই মুহূর্তে আমার মতো অনাত্মীয়কে তুই আত্মীয় বানিয়ে ফেলেছিস। না হলে আমার মতো যার কলিজাটা পুরো হয়ে গেছে বিভিন্ন মানুষের কষ্টের কথা শুনে, যার ভেতরে আর নতুন করে আবেগ দার দাগ কাটতে পারে না, সে মানুষটা তোর সাথে সমানে কেঁদেছে যতক্ষণ পর্যন্ত তুই তোর কষ্টের আর কান্নার কথা বলেছিস। তোর সাথে আমার কোন রাজ্যের কোন কালের কোন কল্পনার সম্পর্ক যে তুই কালতে সোস একইভাবে অনুরণিত হচ্ছে, ওই একই হৃদয় আমার ভেতরে একইভাবে আমার চোখ দিয়ে পানি পড়ছে। শুধু আমি একটা জিনিস ভাবতেছি যে তোর মতো একটা নিষ্পাপ মেয়ে, যে মাত্র ক্লাস 7-8 পড়ুয়া একটি মেয়ে, এই মেয়েটার সাথে যেভাবে ইনজাস্টিস হয়েছে, যে অন্যায় হয়েছে, এটা তো যে কোনো সময় যে কোনো মানুষের সাথে হতে পারত না। যেভাবে তোর শৈশবকে কেড়ে নেওয়া হয়েছে, যেভাবে তোর ছেলে ছোটবেলাকে কেড়ে নেওয়া হয়েছে, যেভাবে কষ্টের দিনকে দিন কষ্টের মধ্যে তোকে ঠেলে দিয়েছে, এবং সেই জায়গা থেকে তোর কাছে আমি ইনফ্যাক্ট আমার নিজের কথা বলছি, আমি বিশ্বাস করি যারা বাইরে অনুষ্ঠানটা শুনতেছে তারা সবাই হয়তো একইভাবে আমার মতো করে চোখের পানি ফেলতেছে। মানে তোর কাছে ক্ষমা চাওয়ার আসলে আমাদের কোনো জায়গা নেই। এই সমাজ উপর দিয়ে সবকিছুকে ঠিকঠাক দেখাতে গিয়ে ভেতরে ভেতরে প্রতিদিন কত রকমের ধরনের নোংরামির যে জন্ম দিচ্ছে তার এই হত্যা নাই। মানে কত শিশুর সাথে যে ধরনের ঘটনা ঘটছে আসলে আসলে এটা জানবার কোনো শক্তি আমাদের নাই। মারে আমরা উপর থেকে যতই বাংলাদেশি এই বাঙালি জাতিসত্তাকে নিয়ে গর্ব করি, ভেতরে ভেতরে যে ঘুণে ধরে ফেলেছে এই সমাজটারে, এটা অস্বীকার করার সত্যি কোনো জায়গা নাই। মারে এই যে চাইল্ড অ্যাবিউজের নামে শিশুদেরকে যে নোংরামি শুরু হয়েছে বিভিন্ন জায়গাতে, প্রতিদিন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়াতে প্রায়শই এ ধরনের নিউজ চোখে পড়ে। এটি হয়তো যে পরিমাণ ঘটনা ঘটে যাচ্ছে তার 0.সামথিং পার্সেন্টও না, এবং এর ভয়াবহতা, এর তীব্রতা, চাইল্ড অ্যাবিউজের নোংরামি কত মারাত্মক পর্যায়ে গেছে তার একটা জ্বলন্ত প্রমাণ মারে তুই। আমার কাছে সত্য মিথ্যা যাচাই করার মেশিন নাই। আমি যদি লিটারেলি ধরে নিই তোর প্রত্যেকটি বর্ণ, তোর প্রত্যেকটি শব্দ যা উচ্চারণ করেছিস আজ স্টুডিওতে সব সত্যি, তাহলে আসলে বাঙালি হিসাবে এবং বাংলাদেশি হিসাবে মুখ লুকানোর জায়গা আমাদের নাই অ্যাকচুয়ালি। অসম্ভব ঘৃণা নিয়ে বারবার তাকাচ্ছি মারে এই মান্নার নামে লোকটার দিকে, আর তোর মা নামে পরিচিত যে মেয়েটি ফেলিনা তার দিকে অসম্ভব ঘৃণা নিয়ে,
আমার ওই মহিলার সাথে নাম জড়েন না,
অসম্ভব ঘৃণা নিয়ে তাদের দিকে তাকাচ্ছি। আমার যদি ক্ষমতা থাকত রে মা, তাহলে একদিনের নোটিশে এই মানুষগুলোর জন্য বাংলাদেশি ফৌজদারি আইনকে যদি প্রভাবিত করার ক্ষমতা থাকত, এদেরকে যে ফায়ারিং স্কোয়াডে নেওয়ার ক্ষমতা থাকত, অফকোর্স এই ধরনের এক্সিকিউশন এদেরকে ডিমান্ড করে রে মা। কিন্তু আমরা যতই আবেগ প্রবণ হই না কেন, আবেগের যে আতিশয্যে আমরা ভাসি না কেন, বাংলাদেশের আইনকে, বাংলাদেশের ফৌজদারি আইনকে, বাংলাদেশের সংবিধানকে আমাদেরকে মেনে চলতে হয়। একটা সিস্টেম, রাষ্ট্রযন্ত্র একটা সিস্টেম, তার ভেতর দিয়ে যেতে হয়। তাই রাষ্ট্রযন্ত্রের কাছে মাথা ঠুকে অনুরোধ করছি, করজোড়ে অনুরোধ করছি, পা ধরে আমি হেতেশাম পড়ে থাকতেছি, যে ধরনের ঘটনার উপখ্যান আজকে হলো, যে ধরনের ঘটনার ডেমনস্ট্রেশন এখানে হলো, আল্লাহর দোহায় লাগে এই জাতির কলঙ্ক মিটবে তখনই যখন এ ধরনের নোংরা মানুষকে পিষে ফেলার মতো পরিস্থিতি তৈরি হবে। যে ক্ষমতা আমাদের নাই, যে সুযোগ আমাদের নাই, আপনাদের তো আছেন যারা ল এনফোর্সমেন্ট এজেন্সির মধ্যে আছে। বাংলাদেশ পুলিশ পারে না এমন শক্তি কারোর নাই। বাংলাদেশ পুলিশ চাইলেই উইদিন 24 আওয়ার্স এই মান্নান এবং সেলিনাকে আইনের আওতায় নিয়ে আসতে পারে। আজকের সিনথিয়ার মুখ থেকে উপস্থাপিত ঘটনাগুলো সত্যই যদি সত্যি হয়ে থাকে, প্লিজ প্লিজ ল এনফোর্সমেন্ট এজেন্সির বিভিন্ন রেসপন্সিবল দায়িত্বে যারা আছেন, যারা এই ব্যাপারগুলো নিয়ে দেখেন, যারা কনসার্ন স্টেক হোল্ডারে জব করেন, প্লিজ ডু সামথিং। বাঁচিয়ে দেন আমাদের সমাজটাকে, বাঁচিয়ে দেন এই দেশটাকে, বাঁচিয়ে দেন আমাদের অনেক গর্বের, অনেক স্বপ্নে লালায়িত এই স্বপ্নের বাঙালি জাতিসত্তাকে, এই নোংরাদেরকে, এদের জন্য উপযুক্ত যে শাস্তি, এমন শাস্তির ব্যবস্থা করুন আজ যেমন সিনথিয়ার কষ্টের কথা শুনে মানুষ কেঁদে বুক ভাসিয়েছে, আমি এতেসাম নিজে সহ পুরো সময় কেঁদেছি, ঠিক সেই রকমভাবে এই মানুষগুলোকে আইনের আওতায় নিয়ে আসা হোক এবং এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক সমস্ত মানুষ দেহে যেন বুকের ভেতরে এই কষ্টটা, এই বুকটা যেন জুড়িয়ে যায় যে আসলে আমরা বাঙালি নামের দারুণ এক জাতিসত্তাকে বিলংস করি। মা আমি জানি যে তোর আজ জন্মদিন, মা আমিও জানি যে তুই আমাকে অনেক ভালোবাসিস, ভালোবাসা বাংলাদেশের অনুষ্ঠানকে তুই অনেক ভালোবাসিস, তোর গুরু এহতেশামকে নিয়ে গর্ব হয়,
অবশ্যই
তোর অনেক পছন্দের মানুষে তোর গুরু এহতেশাম এই সত্তা। আমি ব্যক্তি এহতেশামের কথা বাদিয়ে দিই, গুরু এহতেশামের সত্তার দাবি নিয়ে বলছি রে মা। আজ থেকে কোনোভাবেই ভাবা যায় না যে নতুন এক সিনথিয়ার জন্ম নিল এ ভালোবাসা বাংলাদেশের স্টুডিওতে,
অবশ্যই
আজ থেকে কিভাবে ভাবা যায় না যে পিছনে যা ঘটে গেছে একমাত্র তানভীর ছাড়া বাকি সমস্ত কিছুই, তানভীর আর জাস্টিস ফর উইমেন যে ফেডারেশন তোর পাশে এসে দাঁড়িয়েছে মা, এরা ছাড়া বাকি সবকিছুই অতীত, সবকিছুই ভুলে যা, ভালো মন্দ যা ঘটেছে তোর ভিতরে সবকিছু ভুলে যা, এক ঝটকায় সবকিছু ভুলে যা, কারণ তুই কোনোটার জন্যই দায়ী ছিলি না রে মা, কোনোটার জন্যই তুই রেসপন্সিবল ছিলি না, যেটার জন্য তুই রেসপন্সিবল ছিলি না, প্রকৃতির অমোঘ নির্দেশে যে ঘটনাগুলো ঘটে চলেছে সেটার জন্য তো তুই কোনোভাবেই দায়ী না, সবকিছু ভুলে যা রে মা, যা ঘটেছে সব কিছুই ভুলে যা, অ্যাবসলুটলি ভুলে যা, ভুলে যা যে তোর জীবনে এ ধরনের কালো মেঘ কখনো এসেছিল, ভুলে যা তুই 6-7 পড়ুয়া অবস্থায় তোর সাথে মান্নার নামের এক নোংরা লোকের সাক্ষাৎ হয়েছিল, ভুলে যা দীর্ঘ 7-8 বছর তোর অজান্তে, তোর অনিচ্ছায় দুরু দুরু বুকে ওই শৈশবে কৈশোরে থাকা মেয়েটিকে প্রতিদিন ভয়ে ভয়ে ঘুমাতে হতো, ভুলে যা ও প্রতিদিন তোর সবচেয়ে মূল্যবান জিনিসটাকে দুগ্ধ করে নিয়ে যেত, ভুলে যা 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 তোর সাথে হয়েছে, ভুলে যা তোর জীবনে কোনো মা ছিল, ভুলে যা তোর জীবনে কোনো বাবা ছিল, ভুলে যা তোর আত্মীয়তার কোনো সম্পর্ক ছিল, আজ থেকে এটাই ভেবে নে যে তোর সাথে জন্ম নেওয়ার পর স্রষ্টা সরাসরি তানভীর নামের এক দেবতার দেখা করিয়ে দিয়েছে, যে মানুষটির হাত ধরে নতুন করে তুই জন্ম নিয়েছিস, এই মানুষটার ভেতর দিয়েই হয়তো সমস্ত সত্তার তুই দেখা পাবি, যে সত্তাগুলোকে তুই প্রতিদিন তোর স্বপ্নে তোর জাগরণে খুঁজে বেড়াচ্ছিস, তোর মা, তোর বাবা, তোর ভাই, তোর বোন সবকিছুই সব সত্তার দেখা পাবি এই ছেলেটির ভেতর দিয়ে। সে কারণেই স্রষ্টা হয়তো তোর সাথে দেখা করিয়ে দিয়েছে এমন ছেলে। কতজনের কপালে জোটে রে মা এ ধরনের ছেলে, যে এত কিছু জানার পরেও সবকিছুকে পেছনে ফেলে দিয়ে তোকে আপন করে নিয়েছে, তোকে অন্তরের সাথে অন্তর মিশিয়ে দিয়েছে, তোকে রেস্কি করার জন্য, তোকে বাঁচানোর জন্য নিজের সমস্ত কিছু, নিজের জাতপাত, নিজের লাকল লোকলজ্জা, নিজের মন্দ লাগা ভালো লাগা, নিজের স্বার্থ, নিজের ভূত ভবিষ্যৎ সমস্ত কিছুকে গ্যাম্বলিং এর মধ্যে সমস্ত কিছুকে জোয়ার বোর্ডে ঠেলে দিয়েছে শুধু তুই ভালো থাকবি বলে, তোকে মুক্ত করবে বলে, তোকে স্বাধীনতা দিবে বলে, তোকে একটা ভালো পৃথিবী, ভালো জীবন দিবে বলে। ওর দিকে তাকিয়ে এখনো যদি তুই বেসামাল থাকিস, এখনো যদি সুলট পালট থাকিস, এখনো যদি কালবৈশাখী ঝড় তোর ভিতরে চলতে থাকে, এখনো যদি তুই না ঘুমাস, এখনো যদি স্থির না হোস, তাহলে এই ছেলেটির সাথেও কিন্তু ইনজাস্টিস করা হবে। তোর সাথে সাথে ও ঝড়ে ভাসতে থাকবে, তোর সাথে সাথে ও খড়কুটের মতো উঠতে থাকবে, তোর সাথে সাথে দুইজনের জীবনই কিন্তু এলেমেলো হয়ে যাবে। যে ছেলেটি এত কষ্টে এত সাধনার বিনিময়ে তোর জীবনে এসেছে, স্রষ্টা বেছে বেছে তোর জন্য দিয়েছে, যে ছেলেটি সমস্ত কিছুকে খারাপ কিছুকে পর করে দিয়ে তোকে দুহাত বাড়িয়ে তোকে কলিজার সাথে মিশিয়ে নিয়েছে, সেই ছেলেটাকে কোনোভাবেই কষ্টে রাখা ঠিক হবে না রে মা। তুই তো জানিস কেউ জানুক আর না জানুক ভালোবাসায় পৃথিবীতে কতখানি মূল্যবান, তুই তো জানিস এই ভালোবাসা কতখানি আরাধনার ফসল, তুই তো জানিস এই ভালোবাসা কতখানি তোর জীবনের জন্য প্রয়োজনীয়। সেই ভালোবাসা যখন এইভাবে সুন্দর সকালের সূর্যের মতো মিষ্টি আলো ছড়িয়ে তোর জীবনে এসে দেখা দিয়েছে, একে হাতছাড়া না করিস না। এটাকে কোনোভাবেই তোর এই কালবৈশাখী ঝঞ্ঝার মধ্যে খড়কোটার মতো ছেলেটিও কিন্তু উড়ে যাবে, হারিয়ে যাবে, ভেসে যাবে, ছেলেটিকে এভাবে হারিয়ে ফেলিস না। ভেতরের সমস্ত ঝড় শান্ত কর, তুই নিচে শান্ত হ, সবকিছু ঠিক হয়ে যাবে। আজকে ভালোবাসার বাংলাদেশে এইভাবে মাইন্ড সেট কর, এরকম ভাবেই প্রতিজ্ঞাবদ্ধ হ, আজকের পর থেকে ঝড়কে সত্যি নিজের ভেতরে দমিয়ে রাখবি। যত রকমের অন্যায় অত্যাচার তোর সাথে হয়েছে, যত কষ্টই তুই পা না কেন, সবকিছু ভেতর মধ্যে লুকিয়ে রাখবি। অফকোর্স শাস্তি তারা পাবি, শাস্তির সমস্ত ব্যবস্থা তুই করবি, কিন্তু খেয়াল রাখবি তোর ক্ষোভ, তোর জেদ, তোর ঘৃণা কোনোভাবে তোর বর্তমানকে যেন এলোমেলো না করে। তোর বর্তমানকে এলোমেলো করা মানেই কিন্তু তানভীরের প্রতি ইনজাস্টিস হওয়া, তানভীরও এলোমেলো হয়ে যাবে, তোর জীবনটা নষ্ট হয়ে যাবে, তোর বহু বছরের সাধনার ফসল এই ছেলেটি, এটি হারিয়ে ফেলা তোর জন্য ঠিক হবে না। তুই তো বুঝিস ভালোবাসা কত মূল্যবান, ভালোবাসা কত মহিয়ান, সারা জীবন পূজা করেছিস ভালোবাসা, এত ঘৃণার পরেও স্রষ্টা সেজন্যই হয়তো ভালোবাসারই ফুল তোর কপালে দিয়েছে, ভালোবাসারই রাজ তিলক তোর কপালে এঁকে দিয়েছে, যার নাম তানভীর। সো অবশ্যই তোর ঘৃণা থাকুক, তোর জেদ থাকুক, ওই মানুষ দুইটোকে শাস্তি দিতে হবে, অফকোর্স সেটার জন্য তুই দৃঢ়প্রতিজ্ঞ থাক, আর ভেতরের মধ্যে চাপিয়ে রাখ, সেটা যেন তোকে এলোমেলো না করতে পারে। সে কাজ চলতে থাকবে, সে অ্যাক্টিভিটিস চলতে থাকবে, সেই সাথে আজ এই কাজের সাথে যুক্ত হল হাজারো লাখো কোটি জনতা যারা ভালোবাসার বাংলাদেশের সাথে কানেক্টেড থাকে। ইনশাআল্লাহ ল এনফোর্সমেন্ট এজেন্সি, বাংলাদেশের বিভিন্ন স্টেক হোল্ডার যারা দায়িত্ববান কাজে আছেন, তারা সবাই তোর সাথে আজ থেকে একজোট হল। ইনশাআল্লাহ ইউ উইল জাস্ট ওয়েট ফর দ্য জাস্টিস। এবং বাংলাদেশি ফৌজদারি আইন যেটি পারমিট করে সে অনুযায়ী অবশ্যই তুই যদি সঠিক হয়ে থাকিস রে মা, অবশ্যই তার ফল তুই পাবি, কিন্তু তুই যেন এলোমেলো না হোস। ওরা তো এলোমেলো নাই, ওরা তো মাস্তিতে আছে, ওরা তো ওদের জীবন কাটাচ্ছে, ওরা তো ওদের মতো ফিলিংস এর মধ্যে আছে। সো ওয়াই আর কত স্যাক্রিফাইস করবি, আর কত খড়কুটোর মতো উঠতে থাকবি, কিভাবে জীবনটাকে সাজানো যায় তানভীরকে নিয়ে, শুধু এগুলো নিয়ে ভাবতে থাক, আর ভেতরে ভিতরে এই কাজগুলো কন্টিনিউ করতে থাক, যাতে করে দে জাস্ট গেট দ্য রাইট পানিশমেন্ট এন্ড ইউ জাস্ট গেট দ্য রাইট জাজমেন্ট। এবং তোর যুদ্ধ তো আর একার না, এই যুদ্ধটা এখন আমাদের অনেকে, কারণ এই যুদ্ধে যদি হেরে যায় তাহলে সে কিন্তু সেই ব্যক্তি, যে ব্যক্তি তোকে সাহায্য করছে না, সে কিন্তু বৃদ্ধাঙ্গুলি দেখাবে তার মাকে, তার বোনকে, তার ঔরসে জন্ম নেয়া সন্তানকে। কারণ কে জানে, কে ভালোভাবে বুঝে প্রকৃতি কখন কার কপালে কি লিখে রেখেছে, কেউ তো জানে না, সারা জীবনের গ্যারেন্টি নিয়ে পৃথিবীতে আসেনি, যে কোনো মুহূর্তে স্রষ্টা তার নিঃশ্বাসকে কেড়ে নিতে পারে, তার অনুপস্থিতিতে তার সন্তানের সাথে এ ধরনের ঘটনা ঘটতে পারে। তাই সেই ভয় সব মানুষের মধ্যেই আছে, তাই তাদের জন্য চিন্তা করে হলেও সবাই চেষ্টা করবে হয়তো তোর জাস্টিস পাইয়ে দেওয়ার জন্য। মারে আজকে তোর জন্মদিনে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা, আর আমার তোর কাছ থেকে চেয়ে নেওয়া গিফট, তোকে গিফট কি দিব, বরং চেয়ে নিচ্ছে একটা গিফট, তুইও মানসিকভাবে আজকের তারিখ থেকে প্রস্তুতি নিয়ে নে, যত নতুন জন্ম হলো নতুনভাবে সেন্থিয়ার পথচলা শুরু হলো আজ থেকে। বাজা বাজা সেই গানের সুর, মাইলসের সেই বিখ্যাত গান, মা দিস ফর ইউ, দিস ফর ইউ মা, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আজকের পর থেকে, আজকে থেকেই পথ চলা শুরু, পেছনের সমস্ত কিছু বাদ। এগ্রিড? প্রমিস মা? ওকে, দিস ফর ইউ। সো দ্য টাইম ফর সেলিব্রেশন, এখানে কষ্টের কিছু নাই, দুঃখের কিছু নাই, শুধুই সেলিব্রেশন। কারণ তানভীরের হাত ধরে সামনের দিকে শুধুই এগিয়ে চলা, বাট ওই দুই জঘন্য ব্যক্তির পানিশমেন্টের ব্যবস্থা করা। আর একটু জোরে দে, জন্মদিন তোমার, হ্যাপি বার্থডে মা, শুভ জন্মদিন সিনথিয়া, অনেক অনেক শুভকামনা শুধুই তোর জন্য মা,
শুভ জন্মদিন,
জন্মদিনের অনেক শুভেচ্ছা মা। আজ থেকে নতুন করে পথ চলা আমার মায়ের, শৈশব এই তো জন্ম নিল সিনথিয়া নামের মেয়েটি, এই তো আস্তে আস্তে করে বড় হচ্ছে, এই তো সর্ষে ফুলের ভেতর দিয়ে আমার মা হেঁটে চলেছে, একদম সর্ষে ফুলের মতো নিষ্পাপ সুন্দর ঘ্রাণ গায়ে মেখে আছি আমরা, কি চমৎকার ভালো লাগায় মন ভরে যাচ্ছে। সমস্ত ভালোবাসা নিয়ে তুই বড় হ আমার, ভালোবাসা নিয়ে ভালোবাস সমস্ত সৃষ্টিকে, স্পেশালি তো তানভীরকে। ইটস এ বিগ গিফট ফর ইউ। খুব শীঘ্রই তোদের জীবনে এরকম ভালো লাগার মুহূর্ত আসুক মা, তোরা ভালো লাগাগুলো অনেক বেশি বেশি করে সেলিব্রেট কর, কক্সেস বাজার চলে যা, সমুদ্রের কাছাকাছি কোন হোটেলে থাক, ব্যালকনিতে দাঁড়িয়ে তোর চুল উড়ে যাক, আর শেষ চুলের ঘ্রাণে পাগল হোক আমার ভালোবাসার সেই মানুষটি তানভীর, তোরা অনেক ভালো থাক, পরস্পরের হাতটাকে শক্ত করে ধর, চেঁচিয়ে বল সেই ব্যালকনি থেকে, তানভীর আই লাভ ইউ। সব গোলাপ শুধুই তোর জন্য মা, সমস্ত কবিতার প্রবৃত্তিগুলো মা তোর জন্য, এক্স্যাক্টলি নিজে আলো হওয়া আর সে আলোতে উদ্ভাসিত হোক সমগ্র পৃথিবী। আই এম প্রাউড অফ ইউ মা, কারণ তোর জায়গাতে থাকলে যে কোনো মানুষের জীবন শেষ হয়ে যেত, হয়তো নিজের জীবনকে শেষ করত অথবা ধ্বংস হয়ে যেত। মা হোয়াট এ কামব্যাক, তুই ফিরে এসেছিস, এটা রাজস্বিক প্রত্যাবর্তন মা, তুই যোদ্ধা, তুই সত্যিকারের যোদ্ধা মা। আমরা তো আমাদেরকে ভালো জীবন পাওয়ার পরও জীবনটাকে ঠিকভাবে দাঁড় করাতে পারি না, ধ্বংস করে দিই, আর তুই পাপিষ্ঠ একটা জীবন পেয়েছিস ওদের নোংরামির কারণে, তুই একটা, তোকে একটা অভিশপ্ত এনভায়রনমেন্টে বড় করেছে, তারপরে মা তুই নিজেকে শেষ করতে দিসনি, হোয়াট এ কামব্যাক, তুই যোদ্ধার মতো ফিরে এসেছিস, ওই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে থেকে বিজয় ঘোষণা করেছিস, যা আমি সিনথিয়া পোস্তে আসেনি, নষ্ট হতে পারেনি, মান্নানের মতো সেলিনার মতো নোংরারা আমাকে নষ্ট করতে পারে না, আমি কারো নষ্ট হওয়ার জিনিস না, আমার আমার হৃদয়কে আমার রূহকে কেউ স্পর্শ করতে পারে না, আমি অনন্য, আমি অন্যরকম, আমি যোদ্ধা মা, অনেক অনেক গর্ব তোর জন্য, জন্মদিনের অনেক শুভেচ্ছা মা, অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাক, ভালোবাসা নিয়ে ভরিয়ে রাখ তোদের জীবন, অনেক বড় করে বাঁচ মা। আমি অনুরোধ করব যারা আমাদের অনুষ্ঠানের সাথে আছেন, অসম্ভব কষ্টে আছে মেয়েটি, বুঝতেই তো পারেন কেউই নাই সাতকুলে আর। পরিস্থিতি কিন্তু আসলেই তাই, যার অনুষ্ঠান শুনছেন যে এখন এই মুহূর্তে যেন মেয়েটি জন্ম নিল, হঠাৎ করে হয় না যে এখন তো আসলে লিটারালি তার কেউ নাই আশেপাশে। এক তানভীর, তানভীর তো আমার মনে হয় বয়সে খুবই তরুণ একটি ছেলে, সে চাকরি বাকরিও মনে হয় এখনো সেভাবে শুরু করে উঠতে পারেনি। সো দেয়ার সো মানে স্ট্রাগল টাইম দেয়ার মানে গোয়িং থ্রু, বাট মনে আছে শুধু জোর আর আল্লাহর প্রতি প্রচন্ড আস্থা বিশ্বাস যে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে। সো আমরাও যদি এইভাবে একটু মেয়েটির পাশে এসে দাঁড়াই, ইন্টারমিডিয়েট পরীক্ষা ভর্তি হলি, রাইট? ভর্তি হবি, কারণ পড়ালেখা তো সেই সেই সময় শেষ করে দিয়েছে তারা। সো ইন্টারমিডিয়েটের সাথে সাথে আমার মনে হয় পার্ট টাইম একটা জব পেলে কোন রকমে হয়তো সামলায় নেব। আমি জানি যে তোর ব্যাক পেনের আবার প্রবলেম আছে, স্পাইনাল কর্ডের প্রবলেম। সো একটা ডেস্ক জব যদি কোনোভাবে তোর ব্যবস্থা হয়, কেউ যদি কোন সহৃদয় ব্যক্তি যদি পাশে এসে দাঁড়ায়, কেউ যদি উদ্যোগ নেয় যে তোর একটা পার্ট টাইম জব দিতে পারে, কিছুই না, শুধুই নিঃশ্বাস ফেলা, শুধুই বাঁচার জন্য, শুধুই পড়ালেখাটা শেষ করার জন্য, কারো কাছে দান দয়া ভিক্ষা না, কারণ তোর মতো যোদ্ধা কোনো সময় কারো কাছে দয়া দাক্ষিণ্যের পাত্র হতে পারে না। মা বলে দেখেছি তোকে, আমি এই জায়গাতে তোকে দেখতেও চাই না যে তুই কখনো কারো দয়া বা দাক্ষিণ্যার পাত্র হোক, আমার মনে হয় তুই পছন্দও করিস না, রাইট? সো শুধু একটু সুযোগ বা একটু একটু লিফটের অপেক্ষা। সো লেখাপড়াটা শেষ করতে পারলে নিজের পায়ের উপর ভর করেই আমার মনে হয় আপন ঠিকানা তোরা বেছে নিবি, এবং সেই সাথে তোর সহযোদ্ধা হিসেবে তো তানভীর তো থাকলোই। সো আমাদের, আমরা জানি আমাদের সেল নাম্বার 01-84 দি নাম্বার, সে নাম্বার, সে নাম্বারটা আমরা কমিউনিকেট করে দিব, যে নাম্বারে আপনারা চাইলেই কমিউনিকেট করে বলতে পারবেন যে আপনারা কোন কিভাবে জব দিয়ে এই মেয়েটির পাশে থাকতে পারবেন বা আপনারা কমেন্টস করতে পারেন। এবং আমরা অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে বিদায় নিচ্ছি, শেষ মুহূর্তে তোর কাছ থেকে হয়তো এটাই শুনতে চাইব যে নাম্বার আপনারা কমিউনিকেট করবেন 0096119049 এই নাম্বারে, আমি আরেকটি সেল নাম্বারও দিয়ে দেবো হয়তো, যেখানে আপনারা কমিউনিকেট করে বলতে পারবেন যে আপনারা কোনোভাবে জব দিয়ে তাকে হেল্প করতে পারেন কিনা। সো আমরা একটা যদি মোটামুটি একটা ডেস্ক জব, পার্ট টাইম ডেস্ক জব পাওয়া যায়, তার সাথে হয়তো সাইড বাই সাইড তুই হয়তো পড়ালেখার কাজটাও চালিয়ে নিতে পারবে। পড়ালেখা শেষ করলে তো অবশ্যই তখন নিজের আপন ঠিকানা নিজেই খুঁজে নিতে পারবি। বাট আমি চাই না মা তোর ঘৃণাটা নিভে যাক, আমি চাই না মা তোর জেদটা নিভে যাক, আমি চাই তোর ঘৃণা এবং জেদ যেন শক্তিতে পরিণত হয় এবং সেই শক্তি তোকে সফলতার দিকে নিয়ে যাবে এবং সেই শক্তি এই দুইজন পাপীকে তার শাস্তির আপন ঠিকানায় পৌঁছে দিবে। আমি অনুষ্ঠানের এক মুহূর্তে শেষ মুহূর্তে কিছু ফোন কল নিয়ে অনুষ্ঠান শেষ করব।
আর গুরু, আমি কয়েকজনকে থ্যাংক ইউ বলতে চাই আমাকে নতুন লাইফটা দেওয়ার জন্য। ফার্স্ট
মা, তুই তার আগে আগে জানতে চাই তুই কি ফিল করতেছ এক্স্যাক্টলি, যে আসলেই তোর মনে হচ্ছে যে নতুন করে ফ্রেশ স্টার্ট দিয়েছিস, সেটা কি ফিল করছিস স্টুডিওতে এসে?
অবশ্যই, আমি যেদিন থেকে ওইখান থেকে বেরোছি তখন থেকেই মনে হইতেছে যে আমি নতুন করে জন্ম হয়েছি। দেন আজকে আমার বার্থডে, তারপর গুরুর সামনে একদম 12টা থেকে স্টার্ট হলো, আমি নতুন একটা লাইফ পাইছি।
আসলে তো কোনো রিগ্রেট হবে না পেছনের জীবন নিয়ে, ভাববি না তো
কখনোই না। আর এত লাখ লাখ দশ শ্রোতারা আমাকে দোয়া করবে, গুরু আপু তারপরে ভাইয়া সবার দোয়াতে আমি অনেক এগিয়ে যেতে চাই, নিজের পায়ে নিজে কিছু করতে চাই, পড়াশোনা করতে চাই, আর ওদের শাস্তি দিতে চাই, আর
তানভীরকে নিয়ে ভালো থাকতে চাই।
আর থ্যাংক ইউ বলতে চাই কুঞ্জ আপুকে, তানভীর ভাইয়াকে, শিশি ভাইয়াকে, মাহবুব ভাইয়া, আর আমার ময়ূর আপুকে থ্যাংক ইউ বলতে চাই। আপু আমাকে কথা বলে অনেক সাপোর্ট করছে,
যে নামগুলো বলল তার সাথে আমি একটু যুক্ত করতে চাই। কোন নাম কি বাদ পড়লো?
গুরুর নাম তো অবশ্যই,
না আমার নাম নেওয়ার দরকার নাই, বাট যুক্ত করতে চাই, আমি তো কথা বলেই খালাস। এই মানুষগুলো রোদ বৃষ্টি ঝড় মাথায় ফেলে দিয়ে তুলে নিতান্তই ভালোবাসার তাগিদে, কোনো কিছু পাওয়ার এখানে ব্যাপার নাই, ভালোবাসার তাগিদে অপরিচিত একজন মানুষের এইভাবে, শুধু তোর ক্ষেত্রে হচ্ছে মা তা কিন্তু না, বহু মানুষের জন্য পাশে এসে দাঁড়াচ্ছে। এদের প্রতিষ্ঠানের নাম জাস্টিস ফর উইমেন, রাইট? জাস্টিস ফর উইমেন। সো এইভাবে তারা নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করে যাচ্ছে। সো অনেক অনেক কৃতজ্ঞতা এই মানুষগুলোর জন্য, এই প্রতিষ্ঠানটার জন্য, এরা এইভাবেই ভালো কাজ করে থাকুক।
আর আমার আরেকটা কথা, এরকম অনেক মেয়ে আছে যাদের সাথে অসংখ্য খারাপ কাজ চলতেছে, তারা এরকম জাস্টিস ফর উইমেনের কাছে হেল্প চাইতে পারে। আর তোমরা কখনো মুখ বন্ধ করে থাকবা না, সহ্য করবা না, প্রতিবাদ করো, কারণ আমাদের দেখেই নতুন একটা মেয়ে শিক্ষা
নেয়। মানে তোরও প্রতিবাদ করতে একটু দেরি হয়ে গেছে হয়তো, সাহস বা শক্তিটা
আমি চাইছি, বাট আমাকে কেউ হেল্প করে না। আমি হেল্পের আশা ছিলাম যে আমি জাস্টিস
ফর, পরিবারে তো কাউকেই পালি না,
যেদিন আমি জাস্টিস ফর উইমেন পেয়েছি ওই দিন আমি
ওই দিনই মুভটা নিয়েছি। বাট পরিবারে যদি কাউকে পাইতি, চেষ্টা করছিলি, তোর মামা নানা কেউই কখনো, সবাই বিট্রে করেছে, এটা তোর জন্য আনফরচুনেট ছিল, বাট ওই পেছনের আলাপ আমরা করব না। সো উই আর রিটার্নিং ব্যাক, নাম্বার বলছিলাম 01841904928, 01841904928। এই নাম্বারে ফোন করে আপনারা জানাতেই পারেন যে সিনথিয়ার জন্য আপনার কাছে সুইটেবল কোন জব আছে কিনা। অফকোর্স ইটস এ পার্ট টাইম জব, ডেস্ক জব হলে ভালো হয়, যেহেতু স্পাইনাল কর্ডের প্রবলেম আছে, এবং খুব বেটার হয় যদি আপনারা ডেস্ক জবের একটা ব্যবস্থা করে দিতে পারেন, পার্ট টাইম জব, যার সাথে সাইড বাই সাইড সে তার পড়ালেখাটাও শেষ করতে পারে। যদিও মেয়েটি এখন এই মুহূর্তে এক পয়সারও মালিক না, তাও আমি তার জন্য কোনো দান দক্ষিণার চেষ্টা বা আহ্বান আপনাদের কাছে রাখছি না, শুধুই একটা মাথা গুজরানের জন্য, নিঃশ্বাস ফেলার জন্য একটা জবের কথা বলতেছি, যাতে করে মেয়েটির যুদ্ধ, যে যুদ্ধ পার করে এসেছেন, কারো কপালে আল্লাহ না করুক এরকম যুদ্ধের ব্যবস্থা আল্লাহ করেন, এবং এই যুদ্ধে, এরকম অসম যুদ্ধে মেয়েটি এখনো চালিয়ে যাচ্ছে, শুধু একটু লিফটের প্রয়োজন। এই লিফটের ব্যবস্থা যদি আপনাদের কেউ করে দেওয়ার ক্ষমতা রাখেন, আমি জানি ক্ষমতা সবাই নেই, অনেকেই রাখেন, যদি সাহায্যের হাত বাড়ান। আমি চলে যাচ্ছি, দুই একটি ফোন কল নিয়ে অনুষ্ঠান শেষ করব। হ্যালো, আসসালামু আলাইকুম।
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
জি
ওয়ালাইকুম আসসালাম। আমি শিয়াপুর থেকে
বলছি। জি প্লিজ, জি বলুন।
হ্যালো,
জি শুনতে পাচ্ছি, বলুন। আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন, আপনার মতামত যদি কিছু বলতে চান প্লিজ বলুন। আপনি আপনার কথা বলুন, আমি শুনতে পাচ্ছি, প্লিজ বলতে থাকুন। জি বলতে থাকুন, আমরা শুনছি।
এই যে বলে
জি জি, ওকে, নেক্সট ফোন কল। হ্যালো, আসসালামু আলাইকুম।
হ্যালো, আসসালামু আলাইকুম।
জি ওয়ালাইকুম আসসালাম।
গুরু
জি,
এই যে মেয়েটার জন্য আইনি সহযোগিতা আপনারা কিছু করার পারেন না?
আমরা তো অলরেডি উদ্যোগ, আমাদের জন্য আমরা ফরচুনেট যে আমাদের প্রত্যেকটি প্রোগ্রামে এ ধরনের ভিকটিম কেউ আসলে কোনো না কোনো ভাবেই আমরা আইনি সহযোগিতা পেয়ে যাই। যদিও এখনই আইনি সহযোগিতা করছে জাস্টিস ফর উইমেন এই সংস্থাটি, এবং যাদের নাম অলরেডি বলা হয়েছে, এরা অলরেডি তাকে রেস্কিউ করে নিয়ে এসেছে সেভ হোম থেকে, এখন তাকে সাহায্য করছে বিভিন্নভাবে এই অপরাধী চক্রটাকে ধরতে এবং তাদেরকে শাস্তি দিতে। জি প্লিজ বলুন। জি আর কিছু থাকলে বলুন। এনিওয়ে, নেক্সট ফোন কল, নেক্সট ফোন কল।
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, প্লিজ বলুন।
গুরু আপনি ভালো আছেন?
জি প্লিজ বলুন।
গুরু, এই যে খবরটি পেপারে দেওয়া হয়েছে, এই পেপারে কত ডেটে?
এটা আমার কাছে এখানে যেটা আছে সেটি হচ্ছে জাগরণিয়া পত্রিকা, জাগো নারী জাগো বহিনীশিকা, এটা অ্যাকচুয়ালি নারী রিলেটেড পেপার। তারিখ হচ্ছে, তারিখটা ওয়ান সেকেন্ড, 12 সেপ্টেম্বর 2016, একটা 13 মিনিট, হ্যাঁ 12, এটা অনলাইন পত্রিকা, রাইট? অনলাইন পত্রিকা জাগরণিয়া, 12 তারিখ 2016, সম্পাদক শুভ্রা কর। জি আমরা অনুষ্ঠান শেষ করছি, বিদায় নিচ্ছি। মানে কথা দিলি, রাইট?
জি,
ইটস দ্য ফ্রেশ স্টার্ট ফ্রম টুডে, বিকজ টুডে 7th April, এটা হচ্ছে বিশেষ দিন, এটা হচ্ছে তোর জন্মদিন, নতুন করে পথ চলা, নতুন করে সামনের দিকে এগিয়ে যাওয়া। তানভীরের জন্য অনেক অনেক ভালো লাগা, ভালোবাসা তানভীর। আমি জেনে বুঝে বলছি বাপ, মানুষ আমাকে লাভ গুরু গুরু বলে সম্বোধন করে, বাট ক্যারেক্টারের স্বার্থে হয়তো গুরু বলে ঠিকই, বাট তুই মানুষ হিসেবে যে সাহস দেখিয়েছিস বাপ, তার কাছে আমি একদম চুনোপুটি, আমি তো নখেরও যোগ্য না। কারণ মানুষ হিসেবে এরকম সাহস দেখানো, এরকম উদ্যোগ গ্রহণ করা এবং এটাকে ম্যানেজ করে চলতে পারা, এটার জন্য কলিজা লাগে। এটার জন্য শুধু মানুষ হলে চলে না, ক্ষণজন্মা মানুষ হতে হয়, অতি মানব হতে হয়। হতো, এটা তোর পক্ষে সম্ভব হয়েছে, আমি হয়তো পারতাম না। সো আমি করজোড়ে তোর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার মাকে এভাবে তোর বুকে জায়গা দেওয়ার জন্য। অনেক অনেক কৃতজ্ঞতা তানভীর। অনুষ্ঠান শেষ করছি বন্ধু, একদম শেষ মুহূর্তে অসম্ভব ঘৃণা নিয়ে, অসম্ভব রকমের কষ্ট নিয়ে, অসম্ভব রকমের একটি মানুষের ভালোবাসার জীবনের অপ একটা মানুষের একটি মানুষের ভালোবাসার জীবনের অপমৃত্যু চোখের সামনে ঘটতে দেখে পুরো সময় কান্নাকাটি করেছি সিনথিয়ার সাথে। কারণ আমি মানুষ তাই চোখে পানি আসে। এখন যদি বলেন যে আবেগে বিকু হয়েছি কিনা, হ্যাঁ হয়েছি, সাধারণ একজন মানুষটাই ভাই, আমি কোনো পারফর্মার না। এজন্যই তো 10 বছর পরে এভাবে বুকে চোখ ভিজিয়ে দিই, বুকের পানি এসে জার জার হয়ে যায়। এগুলো বই বন্ধ হোক, প্রতি মুহূর্তে এ ধরনের চাইল্ড অ্যাবিউজ হচ্ছে, সাবধান হয়ে যায়। আমরা আমরা আর্লি এজ থেকে শিখিয়ে দিই কোনটা ভালো স্পর্শ আর কোনটা খারাপ স্পর্শ, যাতে করে সেই স্মার্টনেস তৈরি করতে পারি আমাদের সন্তানদের মধ্যে। প্রত্যেকটা মুহূর্তে সন্তানের প্রত্যেকটি স্টেপ আমরা কন্ট্রোল করি, কে কখন কোথায় যাচ্ছে, কে কিভাবে আদর করছে, বাড়ির কাজের লোক থেকে শুরু করে ড্রাইভার, আশপাশের আত্মীয়জন, নিজেদের মধ্যে আত্মীয় স্বজন, তাদের ব্যাপারেও সতর্ক দৃষ্টি রাখি। কেউ এই সন্দেহের বাইরে নয়, কারণ বিষ বাষ্প ঢুকে গেছে এই জাতিসত্তায়, বিষ বাষ্প ঢুকে গেছে এই সমাজে, অনেক নোংরাতে সমাজ ছেয়ে গেছে। কাকে বিশ্বাস করব? রাদার কাউকে বিশ্বাস করার প্রয়োজন নাই। সতর্ক দৃষ্টি রাখি, যে ভালো সে তো ভালো, বাট এই ফাঁকে কোন নোংরা যেন তার নোংরামি চরিতার্থ করতে না পারে। যার সাথে এ ধরনের ঘটনা ঘটে চলেছে, সে মায়েদেরকে রিকোয়েস্ট করতেছি বা ছেলেদের ক্ষেত্রে রিকোয়েস্ট করতেছি, প্লিজ এখন এই মুহূর্তে জানিয়ে দাও তোমার সাথে কি হচ্ছে সেই কথা, তোমার কাছের কোনো মানুষকে, তোমার আত্মীয়কে, তোমার বন্ধুকে, যে কোনো ভাবে হলেও জানিয়ে দাও, তোমার টিচারকে জানিয়ে দাও যে তোমার সাথে এই জিনিসটা ঘটতেছে, যাতে করে স্টেপ নেওয়া যায়। এবং যখন যে মুহূর্তে চোখান থেকে ফাইট ব্যাক করো, অফকোর্স সিনথিয়ার মতো যোদ্ধা হিসাবে তুমিও ফিরে আসবে। এখানে তোমাদের দোষের কিছু নেই, কোন রকমের রিগ্রেট ফিল করার কিছু নাই, কোন রকমের অনুতাপের কিছু নাই, কারণ এটার জন্য তুমি কোনোভাবেই দায়ী। সবার জন্য অনেক অনেক শুভকামনা। এত কিছুর পরেও, এত নোংরামির পরেও এই মান্নান, এই সেলিনার যাদের কথা উঠে এসেছে, কিছু বলার নাই। এই জন্ম, এই জন্মে যদি দেখার সুযোগ পেতাম ওপেন এমন একটা জাস্টিসের ব্যবস্থা, যেখানে এদেরকে এমন একটা পানিশমেন্টের ব্যবস্থা দেওয়া হয়েছে যা দেখে কলিজাটা ভরে যাচ্ছে, বুক জুড়িয়ে যাচ্ছে, খুব ভালো হতো, খুবই ভালো হতো। সবচেয়ে ঘৃণিত দুইজন মানুষের চেহারা আমার আজকে বুকের মধ্যে যেন বিঁধে আছে। অনেক কষ্টে, অনেক খিস্তি, অনেক গালিগালাজ কন্ট্রোল করে কথা বলতেছি, ওর চেহারার দিকে আর না তাকাই, শেষ করছি। তারপরও মন ভালো হয়ে যায় যখন আমার এই সমাজেই তানভীরদের দেখা পায়, মন ভালো হয়ে যায় জাস্টিস ফর উইমেনে যে মানুষগুলোর কথা বলল তাদের সম্বন্ধে যখন জানি, তখন আবার আশায় বুক বাঁধি, তখন আবার স্বপ্ন দেখতে মন চায়, তখন মনে হয় যে সবকিছু তো ঠিক হয়ে যাবে, আশপাশে তো ভালো মানুষের পরিমাণও অনেক, এরাই তো পৃথিবীটাকে ঠিক করে ফেলবে। নতুন আশায় বুক বাঁধি, আবার নতুন করে বলতে শুরু করি, বলতে মন চায়, চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো সাথে এনে দেশটারে বুকে বেঁধে রাখি, চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কষ্টে আহাজারি করি, চলো প্রিয়তমার চোখে রাখি চোখ, কানে কানে বলি জান আমি তোমাকে অনেক ভালোবাসি, প্রাণের চাইতে প্রিয় মা তুমি, প্রিয় এই মাতৃভূমি, চলো মাকে ভালোবেসে আর এক দফায় মরি। আচ্ছা কে ডাকে এত রাতে ভালোবাসার ফেরিওলা, চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
অনেক কথা হলো, অনেক কিছুই হলো, অনেক কিছুই জানতে পারলাম, আর আজকের মতো তো আমাকেও বিদায় নিতে হচ্ছে। সো বন্ধু, সবসময় ভালো থাকবেন, আপনার পাশের যে মানুষগুলো রয়েছে তাকে অবশ্যই ভালো রাখার চেষ্টা করবেন, আর যখন যেখানেই থাকুন ঢাকা এফএম এর সঙ্গেই থাকবেন। শুভরাত্রি।